exclusively on FusionBD.com.
একেবারে তাই শুনছেন আপনারা এখন ভালোবাসার বাংলাদেশ। আসলে ভালোবাসাটা কত রকমের হতে পারে না, তখন আমরা কালার দিয়ে ডিফাইন করি, লাইক রেড ব্লু, কারো কাছে গ্রিন, কারো কাছে বেগুনিও হতে পারে, তাই না? মানে আমি একবার এরকম শুনেছিলাম যে আমার আব্বুর গ্রামের বাড়িতে আমার দাদিকে আমার দাদা বলতো যে বেগুনি, মানে আমার দাদি এতটা ভালোবাসতেন তাকে, দেখা যেত সব বলতো বেগুনি বিবি, ঠিক আছে? তো আসলে কি আমি কখনো দেখিনি আমার দাদা দিদিকে কখনো সেরকম ঝগড়া করতো, যদি আমি খুব বেশি সময় দেখিনি। তো আসলে এরকমই ভালোবাসা, ভালোবাসা কখনো ডায়মন্ডের নেকলেস অথবা দামি ফোন এগুলোতে আপনি কখনো সংজ্ঞায়িত করতে পারবেন না, তাই না? আর আমাদের গুরু কিন্তু সবসময় বলে যে ভালোবাসাটা হচ্ছে মন থেকে হতে হবে, বিশ্বাস থাকতে হবে, তা না হলে কিন্তু ভালোবাসা বা ওই মায়া ব্যাপারটা জমে না, তাই না? আর ভালোবাসা নিয়ে আরো অনেক কথা আমাদের গুরু এসে বলে ফেলবে। আমি 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 এখন যেটা করবো যে www.facebook.com/ILoveDhakaFM এই যে লিঙ্কটা বললাম, এই লিঙ্কটা আমাদের ফেসবুক আমাদের ফ্যান পেজ ঢাকা এফএম এ, এখানে আপনারা যে মনের কথাগুলো জানেছেন সেই কথাগুলো আমি একটু আবারও রিড আউট করবো। ওকে, ভালোবাসার নীল সাগর, এত 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 সুন্দর সাগর, আমার তো এখনই মনে হচ্ছে যে আমি মহাসাগরে চলে যাই, বঙ্গোপসাগরে উঠলাম। ওকে, সেই টেক্সটের আর কমেন্টের সাগর আমি চলে যাচ্ছি। উম্মে তামিম আমিন বলছে, আজ আপনি আমার খুব কান্না পাচ্ছে, হেই উম্মে তামিম আমিন, এত সুন্দর একটা নাম তোমার, আর তুমি কান্না করবে তা কি হয়, একেবারে চলবে না, ঢাকা ইসলামের সাথে থাকো কান্না, তোমাকে ভুলে যেতেই হবে, গ্যারান্টেড। গুরু আই মিস ইউ, হেই এত মানে মন খারাপ করা চলবে না, গুরু কিন্তু কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কে ডি রোহিত, তোমার নামটা কি সেই নাটকটার মতো কে ডি পাঠাকের, জানিয়ে দাও। রান আউট বলছে, আমি একটা মেসেজ করেছি আপু, প্লিজ মেসেজটা গুরুকে .. ওকে, মনে হয় বলতে চাচ্ছ গুরুকে দেখাবো, তাই না? অবশ্যই গুরু, আসলে তুমি আবারও টেক্সটটা করে ফেলো। এমডি বাসার বলছে, ফারজানাকে খুব মিস করছে, মিস করার ব্যাপারটা তো এরকম, কখন কাকে মিস করে ফেলি বলাই যায় না, তাই না? হ্যাঁ, তবে কিন্তু এটা হতে হবে যে যখন যাকে মিস করবো তাকেই সবসময় মিস করতে হবে। ইমরান খান জয় আছে সাথে, আমার এরকম টেক্সট আর সবারটাই পড়বো, পদ্মা নদীর মাছের টেক্সটও রয়ে গেছে, সবার টেক্সট তো আমি সবকিছু করে ফেলবো, বাট এই মুহূর্তে আমাকে আবারও একটা অসম্ভব সুন্দর ট্র্যাকে চলে যেতে হবে। আর এখন আমরা যে গানটা শুনবো সেই গানটা হচ্ছে অলরেডি কিন্তু ইউটিউবে গানটার জন্য 1 কোটি ভিউয়ার ছাড়িয়ে গেছে, ইয়েস, সেই গানটা ইমরান ইমরান এবং কনার কণ্ঠে দিল দিল দিল, এই গানটা আমরা শুনে ফেলবো, রাইট? এবং 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 চলে যাচ্ছি দিল 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 গানে। গানটা আমাদেরকে একটু মনে হয় খুঁজতে হচ্ছে, তাই না? সম্ভবত আমরা গানটা পেয়ে গেছি, তাই তো পেয়ে গেছি। ওকে, তো শুনে ফেলি আমরা দিল দিল দিল, সিট সিট চমৎকার এই গানটার পর, সাথে থাকো তসমিয়ার সাথে, ঢাকা এফএম 90.4 এর সাথে, ক্লেমন ভালোবাসার বাংলাদেশের সাথে, এনজয়।
আমি তো রয়েছি সারা ভালোবাসায় দিশেহারা, বুঝি না কিছু তুই ছাড়া, দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাজা মুশকিল, দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাজা মুশকিল। সাগরে ঢেউয়েছে মিশে কিনারা মন তোকে
যমুনা রেফ্রিজারেটর টাইম চেক এখন সময় রাত ১২টা
রায়া মাহমুদা যমুনা রিসার্চ সেন্টার
যমুনা আমার প্রয়োজন বোঝে আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল এ কারণেই আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেডেড ন্যাচারালস দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ আর আমি টোটালি টেনশন ফ্রি যমুনা আমার প্রয়োজন বোঝে ভালোবাসার মহানবীশ ভালোবাসার বাংলাদেশ নিয়ে আছি আমরা এবং 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 সবাইকে বলে দিচ্ছি এতদিন ধরে যারা গুরু হিতেশামের জন্য অপেক্ষা করছিলেন কারো তর্ক হয়েছিল না এত ফোন ধরে আমি টেক্সট দেখছিলাম কমেন্ট দেখছিলাম গুরু কোথায় গুরু কোথায় গুরুকে মিস করছি আর একেবারে কিন্তু আমি কাউকেই ওয়েট করাবো না কারণ গুরু চলে এসেছে এবং অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে তোমাদের কথাগুলো শুনবে মনের কথাগুলো বলবে গুরু একটু আপনার ভয়েসটা
চলো আকাশ ছুঁয়ে দেখি চলো স্বাধীন দেশটারে বুকে বেঁধে রাখি চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই চলো কারো কষ্টে আহাজারি করি চলো প্রিয়তমার চোখে রাখি চোখ কানে কানে বলি জানি আমি তোমাকে অনেক ভালোবাসি প্রাণের চাইতে প্রিয় মা তুমি প্রিয় এই মাতৃভূমি চলো মাকে ভালোবেসে আর এক দফায় মরি আচ্ছা এত দরদ এত প্রাণ ভরে এত ভালো লাগতে শিখে ভালোবাসার কথা মনে করে কে ভাবে ডাকে ভালোবাসার ফেরিওয়ালা চলো সুবন্ধু মাটির টানে তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি ভালো লাগার সুর বাজবে তোমার মনে আর বাঁধনহারা হব আমি মুক্তির গানে এটাই তো তোমার দেশ এটাই তো আমার দেশ আমাদের ভালোবাসার বাংলাদেশ চলো প্রিয় তোমার চোখে রাখি চোখ কানে কানে বলি যান যান চলো প্রিয় তোমার চোখে রাখি চোখ কানে কানে বলি যান আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ পৃথিবীতে কেউ কিছু বাসুক আর না বসুক পৃথিবীতে কোনো কিছুর এক্সিস্টেন্স থাকুক আর না থাকুক পৃথিবীতে কোনো কিছু সত্য বলে আশপাশে থাকুক অথবা না থাকুক যেন আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি অনেক ভালোবাসি চলো আকাশ ছুঁয়ে দেখি চলো স্বাধীন দেশটারে বুকে বেঁধে রাখি চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত করি চলো কারো কষ্টে আহাজারি করি এক্স্যাক্টলি কষ্টে আহাজারি করবার মতো কষ্টে আহাজারি করবার মতো উপলক্ষ মাঝে মাঝে চলে আসে অনেক কষ্ট পাই যখন সাধারণ মানুষকে কষ্ট পেতে দেখি অনেক কষ্ট হয় যখন কোন একজন মানুষের সামনে জীবন্ত কোন মানুষকে পুড়িয়ে মারা হয় অসম্ভব রকমের কষ্টে কলিজাটা বন্ধ হয়ে যায় স্তব্ধ হয়ে আসে যখন আমার সন্তান আমার সন্তান বয়সী কাউকে আছড়ে আছড়ে মেরে ফেলতে দেখি অসম্ভব কষ্ট হয় কষ্টে মুখের মধ্যে হু হু করে ওঠে যখন দেখি কার কখনো হাত কেটে ফেলা হচ্ছে কখনো পা কেটে ফেলা হচ্ছে অবলীলায় তার শরীরের মধ্যে তার গলার মধ্যে ছুরি চালিয়ে দেওয়া হচ্ছে কষ্টে মুখের পাঁচটা বন্ধ হয়ে যায় অসম্ভব রকমের কষ্ট এটা কোনো ধর্মের বা জাতীয়তার রিলেশনশিপ না This is all about humanity. মানুষ ছেলে মানুষের প্রতি টান। স্রষ্টা যদি চাই আমি এতে সামনে বুকুরতে আমার দীর্ঘশ্বাস শেষবারের মতো বের হয়ে মরে যেতে পারি। আমি জানি না যা ক্ষতির ঘটে চলেছে। আমার ঘেন্না হয়, অসম্ভব রকমের ঘেন্না হয়। এই মায়ের মাকে নিয়ে কি পরিমাণ ব্যাখ্যা একদিন দিয়েছিলাম, এই ভালোবাসার বাংলাদেশের কেমন ভালোবাসার বাংলাদেশের ভিতরে অসম্ভব রকমের ঘেন্না হয়। আমি লাস্ট টাইম যখন ভিজিট করেছিলাম ইয়াঙ্গুন, বগো সহ অনেকগুলো শহর এবং তার বর্ণনা দিয়েছিলাম যে কি অদ্ভুত ছবির মতো সুন্দর সাজানো এই দেশটা। কেন আপনি ভাবে বলেছিলাম, কেন এত প্রশংসা আমি করেছিলাম। আমার অবজারভেশন এত ঠুনকো যে এর ভেতরে এ পরিমাণ বৈশাচিক উল্লাস পৃথিবীর মধ্যে। অন অফ দ্য ওর্স জেনোসাইড অলরেডি বিন টেকেন প্লেস ইন ইয়াঙ্গুন ইন মায়ানমার। তাই এশিয়ালি আরাকান রাজ্যে রোহিঙ্গাদের উপর যা ঘটে চলেছে আমি জানি না যে কোন দরজায় কাড়ানোরা উচিত, কি ধরনের বিজনেস এখানে চলে বসেছে। এক পর্যায়ে মনে হচ্ছে এটা কি এরকম পাকিস্তান যখন আমাদের সাথে যুদ্ধে বিতাড়িত হয়ে পরাজিত মস্তকে ওরা বিতাড়িত হয়েছিল, তারপর থেকে পাকিস্তানে কিন্তু সেই জিজ্ঞাসা এবং সেই চিরশত্রু মনোভাব কিন্তু তাদের যায়নি। ওরা কি পেট্রোনাইজ করতেছে যাতে করে এই রোহিঙ্গারা আরাকানের কিছু অংশ সেই সাথে কক্সবাজার টেকনাফ সহ কিছু এলাকা নিয়ে যাতে করে স্বাধীন রোহিঙ্গা নগরী বা আরাকান রাজ্য তৈরি করার জন্য ওরা দৃঢ় প্রতিজ্ঞ হয়? তাহলে বাংলাদেশ যে অর্থনৈতিক মুক্তির জন্য সামনের দিকে এগিয়ে চলেছে, বাংলাদেশ যে মধ্যমায়ের দেশের জন্য যেভাবে যুদ্ধ করে চলেছে, বিশ্ব অর্থনৈতিক মন্দা যেখানে পাগল করে তুলেছে সেখানে বাংলাদেশের জিডিপি যেভাবে ডেভেলপ করতেছে, সেই জিনিসটা যেন স্থবির হয়ে পড়ে, মুখ থুবড়ে পড়ে, পাকিস্তানের মতো বাংলাদেশও যেন একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়, তার জন্য কি তারা পেট্রোনাইজ করতেছে এরকম একটা ঘটনার দিকে এগিয়ে নেওয়ার জন্য? আবার অনেক ক্ষেত্রে এরকমও মনে হয়, নোবেল যে কতখানি বিতর্কিত হতে পারে সূচির ক্ষেত্রে সেই জিনিসটা খুব দারুণ ভাবে প্রতীয়মান। এটাও মনে হয় এটা আবার ফ্রিকিং কর্পোরেট বিজনেস না তো, কারণ সূচি এখন পুরোপূর্ণভাবে পুরোদস্ত আর্মি ব্যাক গভর্নমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত। আর্মি যদি এখানে প্রায় 31 লক্ষ একর জায়গা কভার করে ফেলতে পারে, কারণ আমরা দেখেছি যে 2012 পর্যন্ত যে পরিমাণ জায়গা তারা অ্যাকোয়ার করতে সক্ষম হয়েছিল 12 to 2017, এর মধ্যে আরও অনেক বেশি পরিমাণ জায়গা তারা আর্মি ক্যান্টনমেন্টের নামে অ্যাকোয়ার করতে সক্ষম হয়েছে, যেখানে মাল্টি মিলিয়ন ডলারের বিজনেস আছে, এগ্রিকালচার বিজনেস, মাইনের বিজনেস এবং অনেক রকমের আগামী প্রবল বিজনেসের সম্ভাবনা এখানে লুকিয়ে আছে। সেই কারণে কি এরা এই 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 জাতিগত দ্বন্দ্বের বেড়াজালের অন্তরালে তারা রোহিঙ্গায় আরাকানদেরকে ইউজ করে সেই রোহিঙ্গা মুসলিমদেরকে বিতাড়িত করার জন্য এক এক দারুণ এক নোংরা এক নীল নকশায় মেতে উঠেছে, যাতে করে তারা যদি বিতাড়িত হয় অনেক বেশি সংখ্যক প্রায় 31 লক্ষ একর জমি ওরা কিন্তু অ্যাকোয়ার করতে সক্ষম হবে, আর সেখানে আছে বিলিয়ন ডলারের বিজনেস, যেটা আর্মি ক্যান্টনমেন্টের জন্য আর্মিদের জন্য বরাদ্দকৃত হবে সে মায়ানমারে। আমি যে কথাগুলো বলছি ইজ রেফারেন্স ফ্রম গার্ডিয়ান পত্রিকা, গার্ডিয়ান পত্রিকার রেফারেন্স ধরেই কথাগুলো বলছি, নাকি অন্য কোনো নাটক, নাকি অ্যাকচুয়ালি যে রোহিঙ্গা মুসলিমদের সাথে সেখানকার অধিবাসী বৌদ্ধদের যে জাতিগত দ্বন্দ্ব সেই দ্বন্দ্বরই বহিঃপ্রকাশ, যেটা ঘটে এসেছে প্রায় 1500 খ্রিস্টাব্দ থেকে আজ অবধি তারই বহিঃপ্রকাশ। আর এতগুলো ঘটনা যেখানে জড়িত, তাহলে কোন দরজায় গিয়ে করা না, কাকে গিয়ে বলবো, কোথায় গিয়ে বললে এই সমস্যার সমাধান হবে? মোটা চোখে মোটা ডাকে শুধু এতটুকুই বুঝি যে এতগুলো মানুষকে পেট্রোনাইজ করবার, এতগুলো মানুষকে পুনর্বাসন করার ক্ষমতা আমাদের নেই, এতগুলো মানুষকে পুনর্বাসন করার সত্যিকার ক্ষমতা কিন্তু আমাদের নেই। এবং রোহিঙ্গা মুসলিমরা আর্লি এজ থেকে কখনোই তারা সে ধরনের এডুকেশন পায়নি, তারা সেভাবে কখনোই নিজেদেরকে তৈরি করতে সক্ষম হয়নি। সো এই মানুষগুলোকে যদি আমরা পেট্রোনাইজ করতে চাই, এরা যদি সমাজে ছড়িয়ে পড়ে, তাহলে আমাদের এক্সিস্টেন্স কিন্তু প্রশ্নের মুখে আসবে। তো এত আবেগের সুযোগও কিন্তু ওই অর্থে নাই, কিন্তু কোনোভাবেই চায় না যে একজন রোহিঙ্গা মুসলিম না খেয়ে না দিয়ে মারা যায়। তো আমরা কী করতে পারি, আমরা হয়তো করতে পারি সবাই মিলে এমন জনমত তৈরি করতে, জনমত সৃষ্টি করতে, যাতে করে বাধ্য হয় মায়ানমার গভর্নমেন্ট, আমাদের জাতিসংঘ প্রাক্তন মহাসচিব কোফি আনানের যে অবজারভেশন তিনটা, সেই তিনটা অবজারভেশন ফুলফিল করতে। ফার্স্ট ওয়ান, সেটি হচ্ছে যে মায়ানমারে এরা হচ্ছে আদি অধিবাসী, এই রোহিঙ্গাদেরকে মায়ানমারের যে কোনো জায়গায় যাবার সুযোগ দিতে হবে, এদেরকে দ্বিতীয় হচ্ছে এদেরকে নাগরিকত্বের সুযোগ দিতে হবে, এবং থার্ড ওয়ান সেটি হচ্ছে যে বাংলাদেশে যে পরিমাণ রোহিঙ্গা উদ্বাস্তু বা শরণার্থী আছে এদেরকে একটা যৌথ কমিশনের মাধ্যমে মায়ানমার এবং বাংলাদেশের সহযোগিতায় এই মানুষগুলোকে আবার ফিরিয়ে নিতে হবে তাদের নিজস্ব বাসভূমি। এই বিষয়টাকে সাকসেসফুল করার জন্য, বাংলাদেশ গভর্নমেন্টকে শক্তিশালী করবার জন্য এই পক্ষে আমাদের জনমত তৈরি করা উচিত। এর কোনো কিন্তু বিকল্প নাই। আবেগে হয়তো আমরা বলে দিচ্ছি যে কেন আমরা প্যাটার্নাইজ করতে পারছি না, বিষয়টা এত সহজও না আসলে, আমরা এমনি অনেক স্ট্রাগলের ভিতর দিয়ে যাচ্ছি। আবার এটাও সত্যি এত কষ্ট মেনে নেওয়া যায় না, যে পরিমাণ অত্যাচার চলতেছে সেটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কফি আনান দ্বারা অবজার্ভ যে তিনটি ইস্যু আসছে সে তিনটি সঠিক বাস্তবায়ন হোক, সেটার জন্য জনমত তৈরি হোক পুরো বিশ্বজুড়ে। আমরা ফেসবুক, সোশ্যাল মিডিয়া এবং সব জায়গাতে সরব থাকি। আরেকটি কথা কোনোভাবেই ভুলে গেলে চলবে না, পৃথিবীতে বাংলাদেশ এমন একটি দেশ যেটা দারুণভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির এই এই এক্সাম্পল রেখে চলেছে তার জন্ম লগ্ন থেকেই। তো কোনোভাবেই যেন আমাদের ভালো লাগা ভালোবাসার সম্পর্কের যে রিলেশনশিপ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান সবাই মিলে, সেইটা যেন কোনোভাবে আমাদের দিকে কেউ আঙ্গুল তুলে না দেখাতে পারে। বাংলাদেশ সত্যি ভালো লাগার বাংলাদেশ, বাংলাদেশ সত্যিকার অর্থে ভালোবাসার বাংলাদেশ, এমন ভালোবাসার বাংলাদেশের সবাইকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি। ঈদ মোবারক, যদিও দেরি হয়ে গেছে, অনেক ভালোবাসি তোমাদেরকে, অনেক ভালোবাসি তোমাদের। ভালো থাকুক সেই সবচেয়ে পৃথিবীর নির্যাতিত রোহিঙ্গা মুসলিম, যাদের আসলেই কোনো আইডেন্টিটি নেই, পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্য রকমের ব্রুটাল জেনোসাইড অলরেডি ঘটে চলেছে এই মানুষগুলোর উপরে। তারা ভালো থাকুক, তাদের জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকুক, তারা সুখী থাকুক। আজকের অর্থের যিনি অলঙ্কৃত করেছেন তাকে আমি আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি, অনেক ভালো লাগা দারুণ ভালোবাসার সাথে স্বাগত আপনাকে।
স্বাগত গুরু, আপনার সাথে কথা বলতে চান্স পাওয়ার জন্য আমার অনেক ভালো লাগছে, বা আপনি যদি পাচ্ছে সালাম করতে পারতাম আমার আরো ভালো লাগতো। অনেক দিনের আশা ছিল যে আপনার সাথে একটা প্রোগ্রাম করব, আপনার পাশে কথা বলবো।
জি, আমরা শুনবো আপনার জীবনের কথা এবং কি নাম আপনার?
নাম সোয়ালানা।
আমার আসলে নিজেরও স্বাভাবিক একটু সময় লাগতেছে আর কি, আমি একদম বিধ্বস্ত।
জি গুরু,
দেখে তো বুঝতেছেনই, অসম্ভব রকমের বিধ্বস্ত আমি।
জি গুরু,
এটা আসলেই মেনে নেওয়ার মতো না, আসলেই মেনে নেওয়া যায় না যে পরিমাণ ব্রুটাল জেনোসাইড, যে পরিমাণ দুর্ঘটনা ঘটে চলেছে জীবনের অন্ত।
জি,
এটা আসলে ভাবা যায় না। একটা জায়গা এই প্রসঙ্গ আসলে নাই বা বলি। আচ্ছা, আপনার নামটা আরেকবার কাইন্ডলি।
আমার নাম সোহেল রানা।
সোহেল রানা, নিকনেম কি? সোহেল বলে ডাকা
যাবে।
আর আমরা কিছু টেক্সট ফাঁকে নিয়ে নিই, সোহেল আপনার জীবনের কথা শুনবো, ঠিক আছে? আমি কিছু টেক্সট নিয়ে নিই, যেহেতু অনেকদিন পর কমিউনিকেট করার সুযোগ আমার হচ্ছে, আর আমি একটু আমার আজকের নতুন সহযোদ্ধা, ফার্স্ট টাইম আই এম জাস্ট এক্সপিরিয়েন্সড উইথ মাই কো অ্যাঙ্কার, আমি তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি কেমন ভালোবাসে বাংলাদেশ।
অনেক বেশি ধন্যবাদ গুরু, আর কি বলবো, মানে আপনি আমাকে আমন্ত্রণ জানাচ্ছেন আর আমরা আপনাকে সেই কবে থেকে শুনে আসছি, বলা যায় আজকে আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে। আসলে কিছু মানুষের সামনে কথা বলতে গেলে আমরা বাকরুদ্ধ হয়ে যাই, সেই কিছু মানুষগুলোর মধ্যে কিন্তু আপনিও একজন। আপনার যেমন গুরু লাখ 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 ভক্ত আছে, আমিও কিন্তু আপনার সেরকম একজন ভক্ত। আমিও নিজেকে অনেক বেশি ধন্য মনে করছি যে আজকে আমি গুরুর সামনে বসে আসলে কথা বলতে পারছি। জানি না আমার কতটুকু যোগ্যতা, তবে আমি নিজে মনে করি যে আমার হয়তো বা সে যোগ্যতাটুকু নেই। আপনাদের দোয়াই বলবো যে আজকে এতদূর পর্যন্ত আপনার পাশে বসে ছোট বোনের মতো কথা বলতে পারছি, আজকে শো হোস্ট করতে পারছি আপনাদের সাথে। অনেক বেশি ধন্যবাদ ঢাকা এফএমকে গুরু সাহেবকে।
স্পেশালি আমি প্রত্যেক আমার কোয়েঙ্কাকে আই ডেডলি মিস। ইনফ্যাক্ট ইমা খুব চমৎকার ভাবে এই অনুষ্ঠানের সাথে যোগ্য সহচর হিসাবে সাথে ছিল। শারীরিক কারণে ওকে কিছুদিনের বিরতি দিতে হয়েছে। এট দ্য সেম টাইম আমি ফরচুনেট যে তোমার সাথে আমার প্রোগ্রাম শেয়ার করার, প্লেমন ভালোবাসা বাংলাদেশের টুডিও শেয়ার করার সুযোগ হয়েছে। তো আমরা কিছু টেক্সট নিতে চাই, ইনফ্যাক্ট কিছু টেক্সট,
হ্যাঁ আমরা কিছু টেক্সট আর কিছু কমেন্ট দেখে নিচ্ছি। প্রথমে কি গুরু টেক্সটে চলে যায় না? ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকগুলো বলছো, কিন্তু গুরু অনেকক্ষণ ধরে বলছিল গুরু কোথায়, গুরু কে আমি আমার ওই কথা বলবো, আমার সেই মানুষটা ঘরে ফিরছে না, হয়তো বা ঈদে বাড়িতে গিয়েছে, দেখা যাচ্ছে হয়তো বা সেই মনের মানুষটি রাগ করে বসে আছে, দেখা করছে না, কি করা যায়, গুরুর কাছে সবাই যেতে যাচ্ছে। তো সেরকমই একটা টেস্ট আমি এখন দেখে নিচ্ছি। তুষার কণা রাজশাহী থেকে বলছে, গুরু আপু শুনছি তোমাকে, কেমন আছো তুমি, ঈদ মুবারক, ঈদ কেমন কাটলো? আবার আমার তো খুব ভালো কেটেছে, আর গুরু আপনার কেমন কেটেছে?
অনেক ভালো ছিল ঈদ, অনেক ভালো ছিল। ইনফ্যাক্ট এই পুরো ঈদটা আমি ডেডিকেট করেছিলাম আমার বন্ধুদেরকে, বন্ধুদের সাথে ঈদের ভালো লাগা মানে একদম মিশিয়ে দিলে এক্স্যাক্টলি বহুমাত্রিক রূপ পাই, সেটাই আমি কাছ থেকে অনুভব করেছি। কিছু টেক্সট আমিও পড়তে, কিছু কমেন্ট পড়তে চাই ফেসবুক থেকে। অলরেডি একজন লিখেছিল যে গুরু আমরা তো চার ধর্মের মানুষ একসাথে থাকি, সব আনন্দ একসাথে ভাগ করি, তাহলে ওরা কেন পারে না? গুরু সত্যি এভাবে ভাবলে নিজকে টিকে রাখতে পারি না। গুরু ভালোবাসি তোমায়, আমি অনেক ভালোবাসি তোমাদেরকে। আরেকজন লিখেছে যে ইমা আপুকে মিস করছো। হ্যাঁ ইমা শারীরিকভাবে একটু সমস্যার কারণে কিছুদিনের বিরতিতে। দেন মারুফ খান, মারুফ লিখেছে যে গুরু আপনার কথাগুলো শুনলে হৃদয় থেকে কেমন যেন অনুভূতি হয় তা বলে বোঝাতে পারছে না। ইটস কোয়াইট নর্মাল, এটাতে আমি অবাক হই না, এই কারণে যে তোমাদের সাথে যখন আমি এতক্ষণ কথা বলছিলাম আমারও কিন্তু চোখের বাণী একটা মুহূর্তের জন্য থামেনি। সো আমি যেটা কলিজাদে অনুভব করি, কলিজার কথা কলিজা পর্যন্ত পৌঁছে যাবে, এটা তো অবাক হওয়ার কিছু নেই, ভেরি কোয়াইট নর্মাল, এটাই তো হওয়া উচিত, এটাই তো হয়ে এসেছে সারা জীবন। শাহাদত রানী লিখেছে যে কাঁদাচ্ছে বিশ্ব বিবেককে, নিহত মায়ের দুধ পানের ছবিটি মাটিতে পড়ে আছেন এক মায়ের, মানে এটা সহ্যের বাইরে, সহ্যের বাইরে। এক্স্যাক্টলি এই ছবিটা আমিও দেখেছি, মাকে মেরে ফেলা হয়েছে, অবুজ বাচ্চা, সে নিহত মায়ের স্তন সে দুধ পান করছে, অসম্ভব রকমের কষ্টে। একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি এখনই।
ভালোবাসা এক ঝাঁক বুক জুড়ে মিশে থাক, চোখে মুখে বিশ্বাস উড়ে যাই দূর আকাশ, শুরু নেশে চলছে কেমন ফ্রেশনেস, রোদ্দুর দুর্বার হাসি মুখ একাকার, শুরু নেশে চলছে কেমন,
শেয়ার করো ক্লেমার অফুরন্ত ফ্রেশনেস।
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের টিং টিং স্বাদে
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
সারাদেশে সবার সাথে ঢাকা
ভালোবাসার বাংলাদেশ
That's why, dear listener, you are listening to Dhaka FM 90.4. And she's going to be a good one for Bangladesh. I am going to be a good one. আশা জাগায় আবার মনে জাগিয়ে দেয় ভাবনার দোলা সেসব বাহারি গল্পে জ্বালি নিয়ে সবার প্রিয় প্রোগ্রাম ক্লেমন ভালোবাসা বাংলাদেশ অসাধারণ সব গল্প শুনতে ঢাকা এফএম 90.4 এর সাথে থাকো প্রতি বৃহস্পতিবার রাত 11টা থেকে 1টা পর্যন্ত ক্লেমন দেশে অত্যন্ত জনপ্রিয় ক্লিয়ার ড্রিঙ্ক হিসেবে মানুষের ভালোবাসা সিদ্ধ এই ভালোবাসা নিয়ে ক্লেমন অফুরন্ত ফ্রেশনেস ছড়িয়ে গিয়ে চলছে সারা দেশে এই গরমে রিফ্রেশ হতে খেতে থাকো ক্লেমন আর ঢাকা এফএম 90.4 টিউন করে শুনতে থাকো ক্লেমন ভালোবাসার বাংলাদেশ সেই সাথে আমি সবাইকে আরো একটু বলে দিচ্ছি যে কিভাবে আমাদের এবং আমরা আজকে পোস্ট শেয়ার করেছি গুরু হিসেবে সাথে যে গল্পগুলো আজকে শেয়ার করবো তোমাদের কথাগুলো আমরা শেয়ার করবো যে পোস্টটিতে সেই পোস্টটা নিজের ওয়ালে কিংবা বন্ধুদের ওয়ালে শেয়ার করে পৃথিবীকে জানিয়ে দাও বাংলাদেশকে জানিয়ে দাও ঢাকাকে জানিয়ে দাও ভালোবাসা কি ক্লেমন ভালোবাসার বাংলাদেশের শক্তিটা কি
থ্যাংক ইউ তাসমিয়া তাসমিয়ার কথা কিন্তু অনেক কনফিডেন্ট টোনালিটি দারুণ টোনালিটি আরো বেশি ভালো লাগতেছে ঠান্ডা লাগার জন্য মনে হয় সবকিছু মিলে ইট সাউন্ডস প্রিটি গুড এবং তাসমিয়া যেভাবে বলছিল তারই কথা কন্টিনিউয়েশন আমিও বলি জাম্বার আইটিএসসি উচ্চ গতির হোম ইন্টারনেট এখন ঢাকা খুলনা এবং সিলেটে জুলাই এবং অগস্ট মাসে প্রত্যেক নতুন হোম ইন্টারনেট গ্রহীতার জন্য থাকছে এক বছরের ইন্টারনেট ফ্রি সিকিউরিটি একদম ফ্রি এবং ফিচার্স অলরেডি তোমরা জানো আরেক দফা আমিও বলে দিই অফার লিস্ট ইউটিউব অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি ওয়ান ডিএল আইপি এবং লো লেটেন্সি ফর গেমার এবং তোমরা যদি চাও ইফ না কানেক্ট The number is 09611333778 number. এবং অনেকগুলো কমেন্টস অলরেডি চলে এসেছে একটা কমেন্টস পড়েই ফেলি আবদুল্লাহ আল হুমায়দি বলেছে গুরু একটা প্রশ্ন ছিল আপনি কি রোহিঙ্গা সালভেশন আর্মিকে সাপোর্ট করেন নাকি অন্য কিছু আবদুল্লাহ আল হুমায়দি কথা প্রশ্নের উত্তর প্রেক্ষিতে তোমাকে বলি যে রোহিঙ্গা সালভেশন আর্মি যারা অনেক বেশি অ্যাক্টিভ রোহিঙ্গাদের স্বাধীনতার জন্য সেখানে একটা কথা বলার আছে সেটি হচ্ছে যে এদেরকে যারা পেট্রোনাইজ করতেছে কারা সেটা এক্স্যাক্টলি জানার সুযোগ আছে এটা যদি পাকিস্তান পেট্রোনাইজ করে অস্ত্রপাতি গোলা বারুদ সবকিছু দিয়ে তাহলে জানবার বিষয় আছে যে একটা সার্টেন টাইম পরে এমন কোনো সিচুয়েশন কখনো আসবে না তো যখন হয়তো বাংলাদেশের কক্সবাজার টেকনাফ চিটাগাংয়ের কিছু অংশ অথবা আরাকান যে তাদের পূর্বতন রাজ্য সবগুলোকে মিলে তার একটা টেরিটরি চিন্তা করতেছে যেখানে তারা স্বাধীনতা ঘোষণা করবে তখন তো এই ফাঁদে আমরাও পড়ে যাব এই কষ্টের ভাগিদার তো তখন আমরাও হব আমরাও তো বিপদে পড়ব এখন যদি আর্মি রোহিঙ্গা সালভেশন আর্মি তারা যদি তাদের স্বাধীনতার জন্য কিছু করে তাদের স্বাধিকারের জন্য যদি যদি কিছু করে অফকোর্স এটাকে আমরা এগ্রি করি সেটাকে আমরা নিজেরাও এটাকে পেট্রোনাইজ করতে দ্বিধাবোধ করব না কিন্তু সেই কাজটা করতে গিয়ে যদি আমাদের অংশবিশেষ জড়িয়ে পড়ে তাহলে তো অস্তিত্বের প্রশ্ন তো কোনো কম্প্রোমাইজ চলে না তো আমরা এক্স্যাক্টলি সেই কারণে কিন্তু অবজার্ভ করছি যে হোয়াট গোনা বি হ্যাপেন ইন ফিউচার বাট এখন আমরা কোনো দিকেই ফোকাস করতে চাই না ফোকাস করতে চাই শুধুমাত্র প্রাক্তন মহাসচিব ইউএনের কফি আনানের যে অবজারভেশন তিনটি ছিল যে রোহিঙ্গাদেরকে ন্যাশনালিটি দিতে হবে রোহিঙ্গাদেরকে অবাধ বিচরণের সুযোগ দিতে হবে মায়ানমারে অ্যান্ড থার্ড ওয়ান ইজ আমাদের দেশে যে পরিমাণ রোহিঙ্গা উদ্বাস্তু এবং শরণার্থী আছে তাদেরকে যৌথ কমিশন গঠনের মাধ্যমে মায়ানমার এবং বাংলাদেশ যৌথ কমিশনের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে নিয়ে আরাকান রাজ্যে তাদের পূর্বতন জায়গাতেই পুনর্বাসিত করতে হবে এই তিনটা জায়গাতেই আমাদের ফোকাসটা থাকা উচিত এবং অ্যাটলিস্ট যারা চলে এসেছে আমাদের দেশে তারা যেন না খেয়ে মরতে না হয় সেজন্য যদি আমরা কোনো ভূমিকা রাখতে পারি সেই ভূমিকাটা রাখতে পারি জনমত তৈরি করার জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকা উচিত এই হচ্ছে ওভারঅল আমার বক্তব্য যা আমি বলতে চেষ্টা করেছি। কারণ বিভিন্ন রকমের ক্যালকুলেশন এখানে আছে যেগুলো আমি ছোট পরিসরে বলবার চেষ্টা করেছি আমার বক্তব্যের শুরুতে। সো প্লিজ প্লিজ বি উইথ আস, যেহেতু আমরা এই ক্লেমন ভালোবাসার বাংলাদেশ শুধুই তোমাদের জন্য করি, সাধারণ মানুষের গল্প বলার জায়গা, সাধারণ মানুষকে ভালোবাসার জায়গা। সব জায়গাতে যখন ঘৃণা আর ক্রনস্পৃতি দিয়ে পাগল করে রেখেছে মানুষ, সেখানে আমরা শুধুই ভালোবাসার কথা বলি। এটা তোমাদের জন্য, তোমাদের দ্বারা নির্ধারিত, তোমাদের দ্বারা উপস্থাপিত। সো প্লিজ বি উইথ আস, এবং তার জন্য যেটা করতে হবে, ঢাকা স্পেস FM স্পেস 90.4 দিলেই আমাদের ফেসবুক আইডি পাচ্ছ, সেখানে লাইক এবং কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকো। আজ অলরেডি আমরা একটি পোস্ট আপলোড করেছি যেখানে দেখতে পাচ্ছ আমাদের বন্ধুর ছবি দেওয়া আছে, এবং প্লিজ আমাদের সাথে থাকো এবং সেই সাথে সোহেলের এই পোস্টে লাইক এবং কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকো। সোহেল, চলে যাচ্ছি তোমার কাছে। আই এম সো সরি যে আমাদের আজকের রেগুলার ক্যাজুয়াল টাইমে যাতে একটু দেরিতে শুরু করতে হলো গেস্টকে সাথে নিয়ে। শুনি তোমার জীবনের কথা একদম শুরু থেকে শুনতে সোহেল।
গুরু, আসলে কথা হচ্ছে কি যে আমি, আমার নাম সোহেল না, আমার এই বাড়ি নেত্রকোনা কেন্দ্র থানা। এবং গুরু, আমি যখন ছোট ছিলাম, ছোট থেকে যখন আস্তে 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 বড় হতে চললাম, তখন যখন আমার 8-10 বছর বয়স হলো, তখন থেকে মানে আমার ফ্যামিলি থেকে আমাকে মানে বিভিন্ন ভাবে টর্চারিং, যে আমার চলাচলগুলো অন্যরকম বা তাদের পছন্দ না, সমাজের মানুষ অনেক কথা বলে যে ওই এরকম চলে কেন আপনার ছেলে বা এটা সেটা। তখন এভাবে আস্তে 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 বড় হইতেছি। বাবা মা তো
বয়স কত তখন তোমার?
তখন ধরেন 8-9 বছর।
ওকে,
তখন এভাবে বড় হইতে হইতে দেখা গেছে যে আমি পড়াশোনা করতেছি, বাবা মার চাপেও থাকতেছি, ফ্যামিলির চাপেও বা প্রতিবেশীর চাপেও আছি। এবার বড় হইতে হইতে দেখা গেছে যে আমি ক্লাস 9-10 পর্যন্ত পড়াশোনা করতেছি। তখন করার পরে দেখা গেছে যে আমি আমার বাড়িতে একদিন আমার একটা প্রোগ্রামে অনুষ্ঠানে যে আমি আমার যে অনুভূতি হলো বা আমি একটা প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করতেছি যে আমি শাড়ি পরে গিয়েছিলাম।
ও, তার মানে তুমি খুব আর্লিয়েস্ট থেকে তোমার মধ্যে পরিবর্তন গুলো লক্ষ্য করো।
জি জি,
তুমি একজন ছেলে হিসাবে বা একজন পুরুষ হিসাবে জন্ম নিয়েছো ঠিকই,
বাট
তোমার শরীরের মধ্যে মনের মধ্যে একটা পরিবর্তিত সত্তাকে তুমি অনুভব করো। এটা কি মেবি সত্তা, রাইট?
জি গুরু।
ওকে, তারপর এবং এটা অনুভব করা শুরু করো কত বছর বয়স থেকে?
তখন আমার 8-9 বছর বয়স থেকে।
কি ফিল করতে তুমি বলো তো?
আমি মানে দেখা গেছে যে ফিল করতাম যে আমি আমি শাড়ি পরতে পছন্দ করতাম।
প্রত্যেকে বাড়ির লোকজন পরাই তো এর জন্য পছন্দ করতাম, নিজে থেকেই পছন্দ,
নিজে থেকে পছন্দ করতাম, ফ্যামিলি থেকে পছন্দ করতো না। ফ্যামিলি থেকে এগুলা নিয়ে আমাকে টর্চারিং করতো,
ওকে,
বা বিতাড়িত করতো। তখন গুরু ওখানে যাওয়ার পরে আমার মাকে জানিয়ে কে বলে দিছে যে আপনার ছেলে ওখানে এই শাড়ি পরে গেছে।
নাইনে, ক্লাস নাইনে
না, ক্লাস
কোন একটা প্রোগ্রামে।
জি,
ওকে।
তখন আসার পরে আমার বাবার কাছে আমার মা বলছে, আসার পরে আমার বাবা আমাকে বেঁধে পিটাইছে
যে শাড়ি পরলি কেন,
তুমি শাড়ি পরলি কেন, সমাজের মানুষ তো সকাল উঠে বলবে যে আপনার ছেলে শাড়ি পরছে বা আপনার ছেলে এরকম। তখন আমাকে পিটানোর পরে আমি বলছি যে আমি আর পড়াশোনা করবো না।
আমার শাড়ি পরে কি শুধু কথা বলেছিল নাকি নাচ টাচ করেছিল?
আমি একটা প্রোগ্রামে নাচ টাচ
করছিলাম,
মানে দেশে যাত্রা হয় না, যাত্রা প্রোগ্রামে গিয়েছিলাম।
ও, যাত্রার সাথে চলে গেছো?
জি, মানে এটা আজকাল যেটা হয় সেখানে। তখন আসার পরে আমি বলছি যে না, আমি পড়াশোনা করবো না, আমাকে যেহেতু তোমরা পিটাইছো স্কুলে সকালবেলা, ঝাইলে বলবে যে তোকে মারছে বা সবাই জানাজানি হয়েছে,
লজ্জাটা কাজ করতেছে,
লজ্জাটা কাজ করতেছে। ওকে, তখন আমি বললাম যে আমি ঢাকা চলে যাব। তখন গুরু আমি ঢাকা চলে আসলাম। তো ঢাকা চলে আসার পরে গুরু আমি যখন গার্মেন্টস চাকরি নিই, 2-3 মাস গার্মেন্টস চাকরি করি, তখন করার পরে গুরু আমাকে আমার এক বোনের জামাই আমাকে বাংলাদেশ মেডিকেল কলেজে চাকরি দেয়।
আচ্ছা, তারপর
সেখানেও গুরু আমার যে আমার এই চলাচলতির জন্য আমার বিতাড়িত হই, আমাকে আমার বাবা অসুস্থ হয়, বাড়িতে যাই,
হসপিটালে যে চাকরি পেলে, এটা আবার বিতাড়িত কারণ কি?
ওই আমার
মেয়েলি ভাবে কথা,
ভাবে কথা
তখন তো শাড়ি টাড়ি পড়তে না, রাইট? মেয়েলি পোশাক পড়তে না,
বাট কথা বা চাল চলনে সেটা ফুটে উঠতো,
সেটা ফুটে উঠতো।
তখন আমি ওখানে
আমাকে একটা জিনিস বলো তো, এই তাগিদটা কি ফার্স্ট টাইম একদম প্রথম থেকে নিজের ভিতরে নিজের মধ্যে থেকে তৈরি হয় নাকি সত্যি কেউ প্রভাবিত করেছিল তোমাকে?
আমার নিজের ভিতরে
অটোমেটিক
অটোমেটিকই তৈরি হয়।
আচ্ছা, তারপর বলো, তোমাকে হসপিটাল থেকে বের করে দিল তারা?
না, আমি আমার বাবা অসুস্থ ছিল ক্যান্সার, তখন আমি ছুটিতে যাইতাম
নেত্রকোনা,
কিন্তু ওনার আসার পরে ওনাকে আমার আমাকে বলতো যে তোমার অ্যাবসেন্ট। তখন আমি বিভিন্ন কারণ দর্শন বাবার অসুস্থতা দেখে আমি ছুটির অ্যাপ্লাই করতাম। তখন অ্যাপ্লাই করার পরে দেখা গেছে যে আমাকে ছুটি মঞ্জুর করতে হবে বা বেতন কাটতে হবে। এভাবে আমার বাবা মারা গেছে, তারপরে আমি গেছি, যাওয়ার পরে তিন দিন থেকে আসছি, আসার পরে মুখিকভাবে আমাকে বলে তোমার চাকরি নেই।
কেননা এই যে একটু ইরেগুলার ছিল সেই কারণে, অন্য কোনো কারণ
না? কারণ ওনাদের এটাই যে আমি আমার মেয়েলি আচরণ,
এটাই কারণ,
এটাই কারণ।
ওটাকে পুঁজি হিসাবে ব্যবহার করছে,
হিসাবে ব্যবহার
যে তোমার, আচ্ছা ওই কারণ দেখিয়ে তো তোমাকে ছাড়াতে পারে না।
জি না,
ওই কারণে সে পুঁজি হিসাবে দেখাচ্ছে কি যে তুমি চাকরি ব্যাপারে রেগুলার না, তাই তো?
জি।
ওকে, তারপর
তারপর গুরু আমি অনেকদিন বলছি যে আমাকে তো আপনারা এই নিয়োগপত্র দিয়ে আমাকে নিয়োগ করছেন, তাহলে সেখানে আমাকে আপনারা কেন মুখিকভাবে বলবেন যে আমার চাকরি নেই? তখন আমাকে বলে যে তুই তো হিজড়া, তোর চাকরি দরকার কি? তোর তো চাকরি করার দরকার নেই।
কে বলছে?
আমাদের অফিস কর্তৃপক্ষ বলতো।
জি, তুই হিজড়া, তোর চাকরির কোনো প্রয়োজন নেই,
চাকরির কোনো প্রয়োজন নেই, তোদের তো টাকার ইনকামের রাস্তার অভাব নেই, তোর চাকরি করার কিছু প্রয়োজন। তখন গড়ে আমি কোনো কিছু দোষ কিনা না পেয়ে আমি কি করলাম, জাতীয় মানবাধিকার কমিশনে মামলা করলাম। মামলা করার পরে ওখানে ওনারা ওনাদেরকে চিঠি দেয়, আমাকেও চিঠি দেয়। দেওয়ার পরে ওনারা আসে, আমিও আসি। আসার পরে ওইভাবে মামলা চলতে 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 একসময় রায় হয়েছে যে সে হিজড়া হোক বা যাই হোক, সে তো মানুষ, তার তো কাজ করার অধিকার আছে, তাকে আপনারা তো কাজ থেকে বার করতে পারেন না।
ওই মামলা কন্টেস্ট হয়েছে বিপক্ষ হয়েছে, বিপক্ষে রাইট আসছে কিভাবে?
রাইট আসছে যে ওনারা আমাকে কোনো নোটিশ দেয় নাই, আমাকে কোনো সাসপেন্ড লেটার দেয় নাই, কিছু দেয় নাই, এটার জন্য বলছে যে আপনারা তো এভাবে তাকে ডিসমিস করতে পারেন না, তাহলে আপনারা তাকে আবার নিয়ে নেন। তখন ওখানে আমাকে একটা গ্যাজুয়েটি চেক দিয়েছিল 50,650 টাকার, তখন ওই চেকটা ওনারা রিটার্ন করে যে আমাকে আবার চাকরিতে পুনঃ বহাল করবে।
ওকে,
তখন ওখান থেকে আমাকে চাকরিতে পুনঃ বহাল করবে বলে আমাকে প্রতিদিন ঘুরাইতে থাকে
হসপিটাল কর্তৃপক্ষ।
জি। ওকে, আজকে করবে বহাল, কালকে করবে বহাল, সেভাবে ঘুরাইতে ঘুরাইতে
গ্র্যাচুইটি চেকটাও ব্যাক নিয়ে নিল,
নিয়ে নিল
এই শর্তে যে আপনাকে আবার চাকরিতে পুনর্বহাল
করবে বলে।
বাট দেদিন এখন পর্যন্ত ঘুরাচ্ছি।
জি।
তারপর
তারপরে হঠাৎ করে আমাকে একটা চিঠি দেয় যে তুমি তদন্ত কমিটির সামনে এসে অবস্থিত হবা।
তদন্ত কমিটি কিসের জন্য আবার
আমাকে ডাকছে, চিঠি দিচ্ছে?
ওকে,
সেটা ওনারা জানে কিছুর জন্য। আমি ওখানে গেলাম, যাওয়ার পরে আমাকে বলতেছে যে তুমি তো হিজড়া বা জেন্টার, আমরা তো তখন জানতাম না, তোমাকে কিছু মেডিকেল টেস্ট করানো হবে, কিন্তু তুমি মেডিকেল টেস্ট করানোর পরে তুমি চাকরি ফেরত পাবে।
মেডিকেল টেস্ট কিসের জন্য
ওনারাই ভালো জানে।
ওকে, তারপর
আমি বলছি ঠিক আছে করান। তখন আমাকে ব্লাড টেস্ট করাইলো, আলট্রাসাউন্ড করাইলো, আবার কি কি আরো কিছু ব্লাড টেস্ট টেস্ট করাইলো। করার পরে আমাকে বলতেছে যে তুমি তো হিজড়া না, তোমার হিজড়া প্রমাণ করতে হবে।
তাহলে কি হবে
এখন? সেটা ওনারাই ভালো জানে। তখন আমাকে কি করলো, আমি কি করলাম, কোনো দৃষ্টিফুল না পেয়ে আমি জজকোর্টে মামলা করলাম।
তারপর
জজকোর্টে মামলা করার পরে ওখানেও মামলা চলতেছে, আমি আগে লিগেল নোটিশ দিছি জজকোর্ট থেকে উকিলের মাধ্যমে, ওনারা কিছু জবাব টবাব না দিয়ে সেভাবে আমি মামলা করছি। মামলা করার পরে ওনারা হাজির হচ্ছে, আমি হাজির হচ্ছি উকিলের মাধ্যমে। ওখান থেকে আবার একটা রায় হয় যে তার চাকরিতে যে পর্যন্ত মামলা নিষ্পত্তি না হয়েছে এই পর্যন্ত ওনার পুষ্টে কোনো লোক নিতে পারবেন না,
এই রায় আসে।
জি। ওকে, এমত অবস্থা ওনারা আমাকে মেডিকেল ডাইরেক্টর বলে যে তুমি মামলাটা উদ্যোগ করো, তোমাকে আমরা বহাল করবো।
তা আমি বললাম যে এই ঘটনা তো পুনরাবৃত্তি, আবার একই ঘটনা কাটিল। হ্যাঁ, বলছে আমাকে আগে অফিস অর্ডার দেন, আমি মামলা উদ্যোগ করি। এগুলো করতে তো আপনার প্রচুর পয়সা খরচ হচ্ছে, অনেক রকমের নাচ। কত বছর এরকম এই বিষয় চলতেছে? কতদিন?
2004 বছর, 4.5 বছর ধরে
আছে। ঠাকুর, এখানে একটা কথা না বললেই না, আমার ওখানে যে একটা উকিল আছে যে আমার মামলাটা চালায় রাজীববাবু, উনি আমার কাছে কোনো টাকা নেন না।
কিন্তু আপনার তো অসম্ভব রকমের সমস্যা তো হচ্ছে।
সমস্যা যে আমার খাওয়া দাওয়া থাকা সেটাও আমি না বললেই না, আমার সমাজ সেবা অধিদপ্তরের একজন ম্যাডাম আছে, উনি আমাকে চালাচ্ছেন। তুই যেহেতু তোরকে যদি আমরা না চালাই তাহলে তুই তো আজকে রাস্তায় যা কালেকশন করবি বা টাকা উঠাবি বা এগুলো এগুলো করবি।
তারপরে রাইটটা বললো যে পুনর্বাসনের জন্য, তারা বললো যে ঠিক আছে আমরা কমিটেড পুনর্বাসন করবো
করবো।
তারপর এটাকে জজ কোর্ট
আমার কাকার বাড়ি আর ওনাদের বাড়ি আর ওনার বাড়ির পাশাপাশি, আর আমার বাবা আবার আরেক জায়গায় বাড়ি করছে, তো আমার আবার নেত্রকোনার পড়ে গেছে। সেই হিসাবে উনি আমার কাকার পরিচিতের মাধ্যমে উনি রেফারেন্স করছে, সুপারিশ করছে, প্লাস উনি আমার চাকরিতে পুনঃ বহালের জন্য ফোনও করছে। তো এমনটা অবস্থা, ওনারা এই পর্যন্ত আমাকে বহালেই করতেছে, আর মানে আমি আজও পর্যন্ত অফিস অর্ডার পাইনি। আমাকে ডাইরেক্টর স্যার বলছে যে আমি দিয়ে দিছি, চেয়ারম্যান স্যার দিবে, কিন্তু এখন পর্যন্ত ওনারা দিচ্ছে।
এটা কতদিন আগে এই রায় এক্সিকিউশন হয়েছে যে এটা করা উচিত, ডিক্লেয়ার্ড হয়েছে কতদিন আগে?
আজকে দু চার আগে থেকে।
এবং তারা বিভিন্ন বাহানায় ঘুরাচ্ছে
ঘুরাচ্ছে।
জীবনে আপনার অনুভবটা কি?
অনুভবটা হচ্ছে গুরু যে আমি আমাদের মতো যারা আছে আমরা তো মানুষ, আমার কথা হচ্ছে যে আমরা কাজ করে খাব, আমি কাজ করে খেতে চাই, সাধারণ মানুষের মতো বাঁচতে চাই।
আপনাদের ব্যাপারে আমার রাজ্যের কৌতূহল, আমার জানবার আছে অনেক কিছু, আমি কি সবকিছু খুলে জিজ্ঞেস করতে পারি, জানতে পারি?
আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন।
আমার এবং আপনি কি দেখছেন সোহেল যে ইদানিং কালে যারা তৃতীয় লিঙ্গের মানুষ তাদের প্রেজেন্স কিন্তু অনেক বেশি রাস্তাঘাটে, এবং তারা অনেক বেশি বেপরোয়া, এবং এই অভিজ্ঞতার জন্য বহু কাল অপেক্ষা করতে হয় না। ইনফ্যাক্ট আমি ঈদে ছুটিতে যাওয়ার 2 দিন আগেও এক্সট্রিম লেভেলের একটা এক্সপিরিয়েন্স আমার হয়েছে, যেখানে ওই এরিয়া থেকে আমার পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না।
আচ্ছা গুরু, আপনি আমি একটা কথা বলি, আমি ওদের সাথে জড়িত না,
আমি আমি জানতে চাচ্ছি আসলে ওইটা ওদের সাথে জড়িত না, আপনি সেটা বলার কোনো প্রয়োজনই রাখে না। আপনার যদি আত্মসম্মান বোধ এত বেশি না থাকতো তাহলে কিন্তু আপনি আপনার অধিকারের জন্য দিনের পর দিন এত কষ্ট সহ্য করে ফাইট করতেন না। অনেক শর্টকাট ওয়ে আছে, যে কথাটা বলেছিল ওই লোক সেই শর্টকাট ওয়ে হয়তো আর 10 জনের মতো আপনিও ধরে নিতেন, এবং গড্ডলিকা প্রবাহে আপনিও গা ভাসাতেন 10 জন যা করতেন। তার মধ্যে কিছু মানুষ থাকে, এটাকে ট্যাবু বলে, যারা স্রোতের বিপরীতে সাঁতার কাটতে জানে, সাঁতারের স্রোতের বিপরীতে সাঁতার কাটতে চায়। তো আপনি তাদের মধ্যেই পড়েন, না হলে তো ওই পথই বেছে নিতেন। এটাই বলতেছি যে ইদানিং কালে এই ধরনের ঘটনাগুলো খুব অহরহই ঘটতেছে, এজন্য ব্যক্তি মানুষ হিসেবে আপনারা কিভাবে ফিল করেন এটা আমার জানার আছে। কি ধরনের কষ্ট আপনাদেরকে বেসামাল করে সেটাও আমার জানার ব্যাপার আছে। আপনি কি ছোটবেলা থেকে একদম আর্লি এজ থেকে আপনি বুঝে গেছেন কিন্তু যে দেখতে পুরুষাকার হলেও আপনি তৃতীয় লিঙ্গের মানুষ, এই অর্থে যে মানসিকভাবে এবং শারীরিক রিকোয়ারমেন্ট পুরোদস্তুর কিন্তু একটা মেয়ের মতো?
জি গুরু।
কাউকে ভালোবেসেছেন কখনো?
জি বেসেছি।
কোন বয়সে?
যখন আমি ক্লাস 7-এ পড়ি তখনই আমার গ্রামে একজনের সাথে আমার সম্পর্ক হয়।
কি দেখে ভালো লাগে? সুন্দর তাই?
সেটা তো গুরু আছে সুন্দর, কিন্তু সেখান থেকে মানে আমি কষ্ট যন্ত্রণা
শুনি সেই ঘটনা।
সেই ঘটনা
আমি তো ঘুরে ফিরে শুধু প্রেমের দিকে টান দিই,
সেটা ফার্স্ট লিঙ্গ হোক, সেকেন্ড লিঙ্গ হোক অথবা থার্ড লিঙ্গ হোক,
জি গুরু,
তো ত্রিলিঙ্গের মানুষ হিসেবে আপনি বেঁচে যাবেন তা কিন্তু না। আপনারও প্রেমের কথা আজকে বলে যাইতেই হবে এখানে। প্রেমের কথার শুধু এই সাত কারণটাই বাকি ছিল না, ষষ্ঠ কারণ হয়েছে, সপ্তম কারণ এইটা যে তৃতীয়লিঙ্গের একজন মানুষের প্রেম ও ভালোবাসার গল্প, রাইট? এই বাকি ছিল, আজ পরিপূর্ণ হবে সোহেলের মাধ্যমে। কিভাবে প্রেমে পড়েছিলেন?
আমি যখন
আপনারা যারা সোহেলের গল্প শুনছেন, তার ভালোবাসার গল্প এই মুহূর্তে শুনতে পাবেন। আপনারা গল্পটা শোনার পর কিরকম লাগছে, কি ফিল করছেন? ওই যে বলেছিলাম না যে ভালোবাসা যে কোনো জগতে হতে পারে, সেই জগতের প্রশ্নগুলো কিন্তু এখন আপনারা করতে পারেন। কোথায় করতে পারেন? আমাদের যে ফেসবুক ফ্যান পেজটি আছে, সেই ফ্যান পেজে আপনি আমাদেরকে পোস্টে, আমাদের যে পোস্ট আছে সেখানে কমেন্ট করে ফেলতে পারেন। আর সেই পেজের লিঙ্কটি বলে দিচ্ছি, www.facebook.com/ILoveDhakaFM। আমি আবারও স্পেলিংটা বলে দিচ্ছি, ILoveDhakaFM। এখানে দেখবেন পোস্ট করেছি, সেই পোস্টে আপনার মনের যত প্রশ্ন আছে আপনি করে ফেলতে পারেন। আমরা অবশ্যই এবং গুরু ইহতেশাম অবশ্যই আপনার ভালোবাসার প্রশ্ন, আপনার আগ্রহের প্রশ্ন, ভালোবাসা কিনে যত রহস্য আছে করে ফেলুন না রহস্যমূলক সেই প্রশ্নটা। গুরু অবশ্যই অবশ্যই এত দূর থেকে আজকে চলে এসেছে আপনাদের টানে, আপনাদের ভালোবাসার টানে, ক্লেমন ভালোবাসার টানে, সেই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই দিবে। অবক্ষয় রইলাম আমি তাসমি এবং গুরু ইহতেশাম, ফিরছি আবারও ছোট্ট একটি বিরতির পরে। এনজয় ক্লেমন ভালোবাসা।
শুনছেন ঢাকা FM 90.4, আর এখন যাচ্ছি স্প্রিং ব্রেকে।
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের টিং টিং স্বাদে উচ্ছ্বাস, মেতে ওঠে আশপাশ, ভালোবাসা এক ঝাঁক, বুক জুড়ে মিশে থাক, চোখে মুখে বিশ্বাস, উড়ে যাই দুরাকাশ, শুরু নেশে চলছে ক্লেমন ফ্রেশনেস, রোদ্দুর দুর্বার হাসি মুখ একাকার, শুরু নেশে চলছে ক্লেমন।
শেয়ার করো ক্লেমন অফুরন্ত ফ্রেশনেস।
ক্ষমতায়নের প্রথম শর্ত বই প্রকাশ। কর রাশেক এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তাদের অভিলাষ, অভিপ্রায়, আশা, আকাঙ্ক্ষা, সমস্যার কথা তুলে ধরতে পারবে, এবং আমাদের প্রয়াস থাকবে একই সাথে মোকাবেলা করার মধ্য দিয়ে একটি সমাধানের দিকে এগিয়ে যাওয়া। টেলিফোন হাতে নিন অ্যান্ড দেন কল রাশেক। কল করুন 09611444422। ঢাকা FM 90.4।
ক্ষমতায়নের প্রথম শর্ত বহিঃপ্রকাশ। প্রজন্মের সমস্যার কথা জানতে চাই, শুনতে চাই, কল রাশে প্রতি শুক্রবার রাত 11টায় শুধুমাত্র ঢাকা FM 90.4 এ।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিং টিং স্বাদে
আবারও টুইং ব্রেক থেকে।
শুনছেন শুনছেন শুনছেন
শুনছেন সারাক্ষণ সারাবেলা
ঢাকা FM 90.4।
ভালোবাসার বাংলাদেশ।
একেবারে তাই, ক্লেমন ভালোবাসার বাংলাদেশ নিয়ে তাসমি আবারও ফিরে এলাম। দেখছি অনেকগুলো বন্ধু তার মনের কথা একেবারে জানিয়ে দিয়ে যাচ্ছে আমাদেরকে, কখনো তো টেক্সট করে, কখনো আমাদেরকে আমাদের ঢাকা এফএমের ফ্যান পেজে কমেন্ট করে। ফ্যান পেজের লিঙ্কটা আমি আবারও সবাইকে একটু মনে করে দিতে চাচ্ছি, www.facebook.com/ILoveDhakaFM। যখন আপনি সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করবেন তখন এই লিঙ্কটা আপনাকে লিখতে হবে, টাইপ করতে হবে। পাশাপাশি যারা একটু অন্যরকম ভাবে একটু ইজিলি অথবা একটু অন্যরকম গ্রামাটিক ওয়েতে বা আমি বলবো যে একটু ইয়াং ক্রেজি ওয়েতে আপনি সার্চ করতে যাচ্ছেন ঢাকা এফএম এর পেজটাকে, তারা যেটা করতে পারেন যে আপনি ফেসবুকে যখন লগ ইন করা থাকবেন ঢাকা স্পেস এফএম স্পেস 90.4 এটা লিখে সার্চ করবেন, সাথে সাথে আমাদের পেজটা পেয়ে যাবেন ফ্যান পেজটা, এবং যেখানে দেখবেন আপনি আমাদের লাইক আছে 4,08,028টি। সেই পেজটাতে আপনি লাইক দিবেন, কেননা আশেপাশে আপনি দেখবেন যে অনেক ফেক পেজ আছে, তো ফেক পেজে আপনার লাইক থাকলে যেটা হবে যে আপনি না গুরুজি মনের কথা গুরুজি কথাগুলো আপনাদেরকে বলছে আপনি হয়তো বা সঠিক সময় জানতে পারবেন না গুরু একটা প্রোগ্রাম করছে কাকে নিয়ে প্রোগ্রাম করছে কথাটা যদি নাই জানতে পারেন কি লাভ হলো অন্য পেজে লাইক দিয়ে বলুন তো। তাই আসল পেজে সবসময় থাকতে হবে। আপনি যখন বাজারে ঘি কিনতে যাবেন আপনি কি নকলটা কিনবেন, নকলের সাথে থাকবেন? কখনোই না। কিংবা আপনার ঘরের যে ছোট সন্তান বা ছোট ভাই বোনের জন্য কোনো খেলনা কিনতে গিয়েছেন অথবা ড্রেস, আপনি কিন্তু ফেক কোনো কিছু কিনতে যাবেন না, তাহলে আমাদের ফ্যান পেজের জন্য কেন? তাই আমি সবসময় বলছি বারবার বলছি আসলের সাথে থাকুন, আসল পেজের সাথে থাকুন। আমি আবার চলে যাচ্ছি কিছু কমেন্টের দিকে। আমার অনেক বন্ধুরা বলছে কমেন্ট কেন পড়ছি না পড়ছি না, আমি শুরু করে দিচ্ছি আজকের কমেন্ট গুলো। বুঝ পালক কি বলছে দেখি, সে কতটা বুঝ আমি এখন সেটাই পড়ে দেখব। বলছে উই আর রিয়েলি সো স্যাড অ্যাবাউট দ্যাট বাট উই উইল ওভারকাম দিস ফ্যাক্ট। সোহেল ভাইয়া বেস্ট অফ লাক। ওকে, সোহেলকে বেস্ট অফ লাক জানিয়ে দিয়েছে। আসলেই আমরাও চাই সে খুব ভালো থাকুক, আমরা সোহেলের ভালোবাসার কথা শুনব কিছুক্ষণ পরে। তবে আমি আরো দু একটা কমেন্ট করি, তাই না গুরু, কি বলেন?
একদমই তাই। তানজিলা সাবরিন লিখেছে, হাসছি আমি বলছি কথা, ভাবছো দেখি না তোমায়, তুমি আমার হৃদয়ে আজ থেকে আজ দূর থেকে তাকিয়ে দেখা ক্ষণিকের বন্ধুরা, যখন আর থাকবে না খুঁজে দেখো পাবে আমায়, আমি সেই চিরচেনা। বাহ, উম্মে তামিমা মিম লিখেছে, গুরু আমাকে ফোন না দিলে আর কখনো শেয়ার করব না, পোস্ট প্রায় 440 বার শেয়ার করেছি, প্লিজ কল মি গুরু। উম্মে তামিমা মিম, আই লাভ ইউ ডিয়ার, কল না করলে তোমার টেক্সট পড়ে দিলাম এবং বলছি তোমাকে অনেক ভালোবাসি আমি।
আমরা ভালোবাসি গুরু,
আমরা সবাই সবাইকে অনেক বেশি
ভালোবাসি। আর আছে আমাদের সাথে আজ আহসান হবিব রাজু, কি বলছে দেখি গুরুকে, কি বলছে লালমনিরহাট থেকে বলছে, গুরু আজকে গল্পটা দারুণ লাগছে আর আপুর কথাগুলো তো আমায় ঘুমোতেই দিবে না। আচ্ছা ধরতি আপু, তোমার রোমান্টিক কথাগুলো হ্যাপি লাগছে, তোমাকে চাই প্রতিটি শোতে, এটা আসলে গুরু ভালো বলতে পারবে আমার মনে হয়।
একদমই তাই। ও আমি ইজ দ্য ফার্স্ট টাইম তাসমিয়ার জন্য, তাসমিয়া রাইট, ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম হিসাবে ভালোবাসার সবচেয়ে বড় সম্মেলন কেন্দ্র হচ্ছে এই ক্লেমন ভালোবাসার বাংলাদেশের স্টুডিও, এবং সেখানে সেই প্রেশারটাকে ওভারকাম করে ডেলিভারি দেওয়া এবং এই পুরো স্ট্রিমের সাথে মিশে যাওয়া, এটা একটা চাপ তো থাকতেই পারে, সেটাকে ওভারকাম করে যে কনফিডেন্টলি সে প্রোগ্রামটাকে কন্টিনিউয়েশন প্রোগ্রামটাকে কন্টিনিউ করছে, এটা সত্যি প্রশংসার দাবি রাখে। এবং আমি বিশ্বাস করি দুই তিনটি প্রোগ্রাম পর তাসমিয়া স্বরূপে পরিপূর্ণভাবে আবির্ভূত হবে। আমি চলে যাই সোহেলের কাছে, সোহেলের ভালোবাসার কথা শুনছিলাম, সোহেলের ভালোবাসার কথা শুনতে শুনতে আমার সবসময়ের টেকনিক্যাল সাপোর্টের জন্য আমার সহায়ক শক্তি বারুই, অনেক পছন্দ করি আমি তাকে, বহু বছরের রিলেশনশিপ, মানে সোহেলের সাথে তার ভালোবাসা মানুষের যেমন রিলেশনশিপ ওই টাইপ রিলেশনশিপ না, ঠিক আছে, ছোট ভাই বড় ভাই টাইপ রিলেশনশিপ, তো বারুই ওই যে মে আদমি হু আদমি কে পেয়ার করতে হয় টাইপের একটা হিন্দি গান আছে, এটা কি খুঁজে পাওয়া সম্ভব? গানটা কি জানা আছে স্যার? শুনছি গুরু, গানটা হচ্ছে যে আদমি হয়ে আদমিকে ভালোবাসে এই টাইপের আছে কি এই কালেকশনটা? আমি এই গানটা খুঁজবার চেষ্টা করছি, এটা তোমাকে ডেডিকেট করবো বলে। এবং লাস্ট মনে একটা দোস্তানা মুভি আসছিল যেখানে
সেক্ষেত্রে প্রিয়াঙ্কার কাছে বাসা ভাড়া চাইতে যায়, তো প্রিয়াঙ্কাও তাদেরকে একসেপ্ট করে, যেহেতু ওখানে দুজন ছেলে তারা পরস্পর পরস্পরকে ভালোবাসে। প্রিয়াঙ্কা এখানে ফ্রি, তবে সেই বাসা ভাড়া নিতে গিয়ে এক সময় দেখা যায় তারা একসাথে থাকা শুরু করে অ্যাজ আ পেইং গেস্ট, তারা প্রিয়াঙ্কাকে ভালোবেসে ফেলে।
ভদ্রমহিলা ওকে ইয়ে করে দেখলাম যে আশীর্বাদ করতেছে, কুতো ফুলো ফলো, পরে আবার বলে যে না এটা তো সম্ভব না, ঠিক আছে বাদ দাও, আমি চলে যাই সোহেলের কাছে। সোহেল, তুমি বলছিলে যে তোমার জীবনের প্রথম প্রেম, প্রথম ভালোবাসার কথা, ওর নাম কি?
ওর নামটা গুলো আমি বলতে চাচ্ছি না, কারণ হয়তো আমার
ছেলে, তো
ছেলে।
ওকে, কোন ক্লাসে এটা?
তখন আমি যখন ক্লাস সিক্সে পড়ি, ক্লাস
কিভাবে প্রেমে পড়লি সেই ঘটনাটা একটু বলো।
পরে তখন আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন থেকে সে আমাকে ডিস্টার্ব করে।
কি তোমার ক্ষেত্রে যে একই ঘটনা ঘটতেছে মেয়ে টাইপের, ডিস্টার্ব করে? কিরম ডিস্টার্ব?
ডিস্টার্ব করে মানে আমাকে অনেক অফার দেয়, প্রেমের অফার দেয়, যে একটা ছেলে যেরকম একটা মেয়েকে অফার দেয়, সে আমাকে অফার দেয়। আর যখন আমি ক্লাস সিক্সে ভর্তি হলাম তখন তো তার সাথে আমি একই স্কুলে হয়ে গেলাম,
আমার
এক ছোট বোন আছিল, আমরা একই হবসি বোন, দেখা গেছে ওর সাথে আমি পুতুল বিয়া দিতাম।
তোমার ভালোবাসার মানুষ কিভাবে তোমার প্রতি ইমপ্রেসড হলো, আমি তো চিন্তা করতেছি, ব্যাগাতারা হাঁটা দেখে তোমার
দেখে বা কথাবার্তা শুনে মানে আমাকে একত্র। তখন যখন আমি ক্লাস সিক্সে উঠছি তখন তো একই স্কুলে হয়ে গেছে, যখন ক্লাসে টিফিন দিত ক্লাসের শেষে, সব ছেলেরা তো মাঠে ফুটবল খেলতে চলে যেত, আমি তো ক্লাসে বসে থাকতাম, আমার তো এগুলো পছন্দ না, আমার মেয়েদের সাথে মেয়েদের খেলাধুলা পছন্দ। তখন আয় আসতো, এসে দেখা গেছে বাদাম নিয়ে আসতো বা বুট নিয়ে আসতো 10 টাকার, এগুলা খাইতাম বা দুজনে হাসাহাসি করতাম, টাটাটি করতাম, এইভাবে এইভাবেই মানে ওর সাথে আমার সম্পর্ক হয়ে যায়। তো হয়ে যাওয়ার পরে চলতেছে চলতেছে এমন অবস্থা, সে আমার বাড়িতে আসে, দেখা গেছে হয়তো ক্লাস সেভেনে পড়ে।
আমি মেয়েরা কি তোমাকে কি সহজ এক্সেস দিত, যে তোমার ক্ষেত্রে তো কোনো ভয়ের কোনো কারণ নাই?
জি না,
হামলোক ঠেহারা গাড়ি বাজমি আমরা গেলে তো পিটাবে, কারণ
এরকম
টাইপের ক্যারেক্টার তো থাকতে পারে।
জি না, ওরকম আমি কখনো
মাথাতে আসতো না,
আমার এগুলা মাথাতে এখনো আসে না, আগে আসতো না।
তোমার জন্য শুধু গানটা বহু কষ্ট করে বারোই, অনেক ধন্যবাদ। আদমি হো আদমি সে প্যার করতে হো, তখন এটা তোমাকে ডেডিকেট করে, ওয়ান অফ দ্য লেজেন্ডারি সং ইন ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি, আদমি হো আদমি সে প্যার করতে হো, হারি অপরাধ মে হর বার করতে হো, আদমি হো আদমি সে প্যার করতে হো। তোমার মনের কথাই তো নাকি? হ্যাঁ, মনে কথা রাখ যে পুরুষে পুরুষে প্রেম করি, রাখ
চলতেছে। সে আমাদের বাড়িতে আসে, আমার বাংলা গড়ে আমরা একই গড়ে থাকি। তখন আমার বাবা মা যদি জিজ্ঞাসা করে,
আমি বলছিলাম কি ওই বয়সের প্রেম প্রেম হলে আমাদের মতো পাকনা টাইপের হলে বিভিন্ন বাহানায় হাত ধরে সুযোগ পেলে একটু মানে বুঝতে যা করে আর কি, কপালে চুমা টুমা দেয় আর কি। তোমার ক্ষেত্রে এরকম হইতো?
জি গুরু।
কও কি তারপর?
তারপরে গুরু দেখা গেছে যে সে আমার বাবা মা বলতো যাওয়া আসে কেন, কারণ আমি বলতাম যে আমাকে অঙ্ক টঙ্ক দেখায় দেয়, আমাকে পড়াশোনা একটু হেল্প করে, এই হিসাবে আসে। তখন আস্তে 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 হঠাৎ করে সে একটা মেয়ের সাথে সম্পর্ক করছে।
কও কি
তখন যখন মেয়েটার সাথে সম্পর্ক করছে তখন আর আমি তার সাথে মানে দ্বন্দ্ব ঝগড়া বা আমি এগুলা মেনে নি না আপনাদের কেন ওকে ভালোবাসো বা সাথে কেন সম্পর্ক করছো ওরকম ওর সাথে দেখা গেছে যে আমার ঝগড়া প্রতিনিয়ত হইতই তারপরে দেখা গেছে বাড়িতে কেউ দেখা গেছে বাবা মা ও যে এরকম চলি গ্রামের মানুষে অনেকে অনেক কথা বলে সেই হিসাবে এরকম করতে করতে দেখা গেছে আমি তো ঢাকায় চলে আসলাম তার সাথে আমার সম্পর্ক ডিসকাস করে দিলাম যে না তুই ওকে ভালোবাসোস তুই ওকেই ভালোবাস আমার সাথে যাওয়া লাভ নেই আসার পরে ঢাকা এসা তো গার্মেন্টসের চাকরি নিলাম গুরু আগেই মতো বললাম তখন মানে নিজের ভিতরে একটা ঘৃণা আসছে যে আসলে তো আমাদের সাথে তো সম্পর্ক এটা কণিকের জন্য বা আমাদের সম্পর্ক গুলো তো থাই না একটা ছেলে একটা মেয়ের জন্য একটা মেয়ে একটা ছেলের জন্য কিন্তু আমাদের যে ভালোবাসাটা সেটা হচ্ছে প্রতারণা যে কোনো ছেলেরাই আমাদের সাথে সম্পর্ক করুক বা ভালোবাসুক টাকার জন্য
তোমার সাথে যে সম্পর্কটা সেই ছেলে করেছিল আসলে কি ভালোবাসার কোনো ব্যাপার ছিল নাকি কোনো ভাবে তোমার কাছ থেকে টাকা পয়সা নেওয়া বা অন্য কোনো ব্যাপার
ছিল বা তার টাইম পাস করার মতো ছিল
ভালোবাসাবাসির কোনো ব্যাপার
ভালোবাসা কিন্তু আমার আমাদের আমি তো তাকে মন উজাড় করি ভালোবাসতাম সেখানে তারা আমার তো কোনো সমস্যা ছিল না বা আমি তো ওরকম বুঝতাম না যখন একটা হুসুদ খেয়েছি তখন তো বুঝছি তখন আর আমি পথে যাইতে উঠছাই না বা যাইও না আমার মতো আমি আছি চাকরি করতেছি চলতেছি ফিরতেছি তখন গুরু দেখা গেছে যে মাঝে মাঝে ফোন করত কিন্তু আমি একবার ধরলে আর একবার ধরতাম না ওর মতো হয়ে থাকতো বা আমার ফোন করার ধরার ইচ্ছা ছিল না যদিও ফোন করতো দেখা গেছে আমি ধরতাম না যে থাক আমি ফোন ধরে কি করবো এমনি পরে শুনলাম যে মেয়েটারে বিয়ে করছে সংসার করতেছে
আসলে আমার মনে হয় ফোন ধরার যে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং তাই না কখনো মনে হয় যে ফোন ধরি কখনো মনে হয় যে ফোনটা ধরি না আর আমার এখন এরকম অবস্থা যে আমার যেহেতু খুব ঠান্ডা লেগেছে গুরু বুঝতেই পারছেন যে ভয়েসটা একটু অন্যরকম হয়ে গিয়েছে তাই না আপনি বাজারে অনেক কিছুই পাবেন আজকাল কিন্তু অনেক ফ্লেভার থাকে বাট জীবনের ফ্লেভারটা কিন্তু অন্যরকম আপনি ওগুলা চাইলে কিনতে পারছেন কিন্তু এটা ব্যাপারটা এরকম না আমরা আমাদের ভালোবাসার কথাগুলো কোথাও গিয়ে বলতে পারি না দেখা যায় আমি আমার বন্ধুকে বলবো দুদিন পর না সে সেটা সুযোগ নিয়ে তাচ্ছিল্য করে তো গুরু এমন একজন মানুষ ক্লেমন ভালোবাসার বাংলাদেশে গুরু এমন ভাবে আমাদের ভালোবাসাটাকে গ্রহণ করে নেয় বুঝে পরে মনে হয় যে হ্যাঁ আসলে আমরা একটা আমি কি বলবো ইউনিভার্সিটি পেয়ে গেছি ভালোবাসার কথা বোঝার জন্য এবং এই ইউনিভার্সিটিতে আমি বলবো যে আমি সবসময় বলি যে আমরা কোথাও পাবো না বাংলাদেশের কোথাও পাবো না আমি আবার একটু আমাদের ফ্যান পেজের দিকে চলে যাচ্ছি আর ফ্যান পেজের লিঙ্কটা বলছি আপনাদের মনের কথাগুলো যেখানটা জানাবেন www.facebook.com/ilovedhakafm যদি আপনি গুগল সার্চ ইঞ্জিনে সার্চ করেন সেক্ষেত্রে আপনাকে এভাবে আমাদের ফ্যান পেজটা খুঁজে পেতে হবে পাশাপাশি আপনি যদি এই মুহূর্তে ফেসবুকে লগ ইন করে থাকেন যেহেতু রাতের সময় ফেসবুকের প্রতি ভালোবাসাটা একটুই অন্যরকম যেটা করবেন ফেসবুকে আপনার প্রোফাইলের সার্চ বারে গিয়ে যেটা করতে হবে ঢাকা স্পেস এফএম স্পেস 90.4 লিখে সার্চ করবেন আর সবচেয়ে বেশি লাইক যে পেজটিতে আসে এবং লাইকের সংখ্যাটা বলে দিচ্ছি যাতে আপনি খুঁজে পেতে আপনার খুব সুবিধা হয় 4,08,169 লাইক আছে প্রায় সেখানে আপনি আমার লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আর আমি দু একজনের টেক্সট পড়ছি না একটু কমেন্ট গুলো একটু দেখে নিচ্ছি হলুদ রঙের ক্যানভাস কি বলছে সোহেল ভাই আর যাই হোক সে কিন্তু মানুষ আর সবার উপরে মানবতা একেবারেই তাই এই কথাটা আমিও বিশ্বাস করি গুরুও বিশ্বাস করে আমরা আবারও ভাগ ক্লেমন ভালোবাসার বাংলাদেশ নিয়ে আসছি তবে চলে যাচ্ছে ছোট্ট একটু বিরতিতে এনজয় ক্লেমন ভালোবাসার বাংলাদেশ
শুনছেন ঢাকা এফএম 90.4 আর এখন যাচ্ছি স্প্রিং ব্রেকে
ইচ্ছে হলে এই রিয়েল অরেঞ্জের ট্রিং ব্রিং সাথে
আনন্দে উচ্ছ্বাস মেতে ওঠে আশপাশ ভালোবাসা এক ঝাঁক
সেটা চোখে মুখে বিশ্বাস উড়ে যাই দুরাকাশ শুরু নেই শেষ চলছে ক্লেমন ফ্রেশনেস রোদ্দুর দুর্বার হাসি মুখ একাকার শুরু নেই শেষ চলছে ক্লেমন
শেয়ার করো ক্লেমন অফার অন টু ফ্রেশনেস
দুম শব্দ করিস না শব্দ তো তুই করছিস ওই যে ওই দেখ পায়ের ছাপ
পায়ের ছাপ তো বলছে রয়্যাল বেঙ্গল টাইগার
তুই এক কাজ কর পায়ের ছাপ ধরে সামনে গিয়ে দেখ বাঘটা কোথায় আর তুই আমি পেছনে গিয়ে দেখে আসি বাঘটা কোথা থেকে এলো
কি আমি একা যাবো আমাকে গাধা পেয়েছিস
তুই বন্ধু
আমাকে বাঘের মুখে ফেলে পালিয়ে যাচ্ছিস বাঘের মুখে রেখে তোকে পালিয়ে দিচ্ছি আমি তো বললাম ঠিক এগিয়ে যা আরে না না তুই তুই কোথাও যেতে পারবি না দাঁড়া তোর দে গাধা
বিপদে ফেলে যে বন্ধু চলে যায় এমন বন্ধু বদলে ফেলাই ভালো খুঁজে নাও নতুন বন্ধু মজা FM দোস্তিতে আর থাকো মজা অস্তিতে মজা FM দোস্তি ফ্রেন্ডশিপ ইজ অন প্রতি মঙ্গলবার রাত 11টায় শুধুমাত্র ঢাকা FM 90.4 এ
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের টিং টিং স্বাদে
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে
সারা দেশে সবার সাথে ঢাকা FM 90.4
ক্লেমন ভালোবাসার বাংলাদেশ যমুনা রেফ্রিজারেটর টাইম চেক এখন সময় রাত 1টা
রায়না মাহমুদা যমুনা রিসার্চ সেন্টার
যমুনা আমার প্রয়োজন বোধে আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল এ কারণেই আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ আর আমি টোটালি টেনশন ফ্রি যমুনা আমার প্রয়োজন বোঝে
সারা দেশে সবার সাথে ঢাকা FM 90.4
ক্লেমন ভালোবাসার বাংলাদেশ একবার গুরুকে বলেই দেখুন না জানিয়ে দেখুন দেখবেন গুরু কিভাবে আপনার সমস্যাটাকে একেবারে মানে কি বলবো এটাকে পরিষ্কার করে দিচ্ছে মনে হবে যে না প্রবলেমটা তো কখনো প্রবলেমই ছিল না আমরা চলার পেছনে অনেক সময় এমনটা হয় যে মানুষকে ভুল বুঝি সেই ভুল বোঝাটা যাতে না হয় সেই ব্যবস্থাটাও কিন্তু আমাদের গুরু করে দিচ্ছে আজ থেকে না অনেক দিন থেকে যখন থেকে আমরা ভালোবাসাকে ভালোবাসতে শিখেছি আমি আমার জেনারেশনে কথা বলবো আমি আমার জেনারেশনেও দেখেছি গুরু কিভাবে মানে ভালোবাসার কথাগুলোকে লজিক দিয়ে কিভাবে বোঝাতে হয় এটা গুরু হিসেবের মতো আর কেউ বোঝাতে পারে না এবং আমরাও বুঝতে পারি ক্লেমন ভালোবাসার বাংলাদেশে আপনি কিন্তু চাইলে আম্বার আইটি এর উচ্চগতির হোম ইন্টারনেট এখন ঢাকা খুলনা সিলেটে সবাই আপনারা ব্যবহার করতে পারেন এবং জুলাই এবং আগস্ট মাসে প্রত্যেক নতুন হোম ইন্টারনেট গ্রহীতাদের জন্য থাকছে 1 বছরে ইন্টারনেট সিকিউরিটি একদম ফ্রি আর ফ্রি পেতে কে না ভালোবাসে রাইট এই ফিচার গুলো বলে দিচ্ছি বাফারলেস ইউটিউব অ্যান্ড অপটিক্যাল ফাইবার কানেকটিভিটি 1 ফ্রি রিয়েল আইপি এবং সাথে আরো আছে লো ল্যাটেন্সি ফর গেমার সো গেমারদের জন্য অনেক বড় একটি সুযোগ আর যেটা বলছিলাম ফ্রেশ থাকার কথা যদি আসে তাহলে কিন্তু ক্লেমনের নামটা না নিলেই না যখনই আপনি নাম নিচ্ছেন ক্লেমন ভালোবাসার বাংলাদেশ ক্লেমন একটু টেস্ট না করলে কি চলে একটু কেন একটু বেশি টেস্ট করে ফেলতে পারেন কারণ সারা দেশে ছড়িয়ে আছে হাজারো ভালোবাসার গল্প, যে গল্পগুলো অফুরন্ত ফ্রেশনেস ছড়িয়ে কখনো মুগ্ধ করে, অনুপ্রাণিতও করে, আবার আশাও জাগায়, আবার মনে জাগিয়ে দেয় ভাবনার দোলা। সেসব বাহারি গল্পের ডালি নিয়েই সবার প্রিয় প্রোগ্রাম ক্লেমন ভালোবাসার বাংলাদেশ।
একদমই তাই, এবং আমরা চাই যে আপনাদের কমিউনিকেশন আমাদের সাথে থাকুক। বারংবার বলি, যেটা অনেকেই চিন্তা হয়তো করতে পারেন না কতটুকু জরুরি, আসলে জরুরি এই কারণে যে অনেকেরই জানা উচিত যে ভালোবাসার সংক্রান্ত এই চমৎকার এক মহামিলনের জায়গাটা যে কত বেশি প্রেসিয়াস, কত বেশি ইম্পর্টেন্ট, এটি বোঝা যায় যখন আমাদের ডেডিকেটেড ফ্যান পেজ ঢাকা স্পেস এফএম স্পেস 90.4 এ সার্চ দিয়ে আমাদের পোস্টে আপনাদের লাইক এবং কমেন্টস গুলো পড়ে। কারণ আমরা ভালো কাজের মধ্যে আছি কি না আছি, আমাদের যা করা উচিত তা আমরা করতে পারছি কি পারছি না, সেই ব্যাপারগুলোকে এভালুয়েট করার একটি এবং একমাত্র মাধ্যম হচ্ছে ঢাকা স্পেস এফএম স্পেস 90.4। আমি এর জন্য বারংবার বলতে পছন্দ করি, কারণ আমি দেখতে চাই যে পাগলের মতো আপনারা ভালোবাসছেন আমাদেরকে এবং আমাদের সমস্ত ভালো অথবা মন্দ কাজের সাথে আছেন, ভালো এবং মন্দ কাজের সাথে আছেন, আছেনই তো। যদি আপনি সত্যি আমাকে অন করে থাকেন, শুধুই ভালোটা নেবেন, আমার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেটা আপন করে নেবেন না, সেটা মেনে নেওয়া যায় না। সো প্লিজ বি উইথ আস, আমাদের পোস্ট অলরেডি দেওয়া আছে, সোহেলের জীবনের কথা আমরা শুনছি, সেখানে লাইক এবং কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকেন। শুনছিলাম সোহেলের কথা, সোহেল তৃতীয় লিঙ্গের যে মানুষের কথা বলছিলেন, আপনি তো অলমোস্ট সমস্ত জায়গা থেকে দেখছেন রিজেক্টেড হয়েছেন, লাইক আপনার পরিবারের কাছ থেকে রিজেক্টেড। শেষ শুনলাম একদম আর্লি যে প্রেমে পড়েছিলেন যে মানুষটিকে, শুধু এই প্রেমের কথা আসলে আমার ওই মে আদমি হো আদমি সে পেয়ার করতে হয় ডাইলে গানের মন চলে যায়। সো প্রেমে পড়ছিলেন, সেখান থেকে রিজেক্টেড হলেন, চাকরি করতে গেলেন সেখান থেকে রিজেক্টেড হলেন, প্রথমবার নিম্ন আদালতের রায় হলো, তারা পুনর্বাসন করার বিভিন্ন রকমের ওসিলা দেখালো কিন্তু পুনর্বাসন করেনি, পরবর্তীতে আবার সেটাকে উচ্চ আদালতে অনেক বড় একটা নৈতিক কোয়েশ্চেন নিয়ে কিন্তু আপনি আজ আমাদের সামনে ক্লেমন ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে এসেছেন, যে আপনি বা আপনার মতো তৃতীয় লিঙ্গের মানুষগুলো আসলে কি করবে, এরা আদৌ কি কিছু করবে, এরা কি এক্সিস্ট করবে না দুনিয়া থেকে ভ্যানিশ হয়ে যাবে? কথা তো এইটাই, যারা দে বিন রিজেক্টেড ফ্রম ফ্যামিলি, পরিবার তাদেরকে মানতে চায় না, দেখতে চায় না, তাদেরকে সাথে নেয় না, ইজ্জত যায় যায় অবস্থা, তারা তাদের কোনো ভালোবাসার মানুষ না, যেভাবে আপনিও রিজেক্টেড হয়েছেন আর্লি এজে আপনার প্রেমিকের কাছ থেকে। এরা চাকরি করতে গিয়েও চাকরির জায়গা থেকে রিজেক্টেড হয় একবার না বহু দফায়, উদ্দেশ্য বা কারণ একটাই, সেটি হচ্ছে কি, তৃতীয় লিঙ্গের মানুষ, তোরা তো হিজড়া, তোদের আবার চাকরির দরকার কি, কারণ তোদের হাতে অনেকগুলো পথ খোলা আছে। তো এই যদি পরিস্থিতি হয় তাহলে কি এদেরকে বিভিন্ন সিগন্যালে আমরা যেমন দেখি সেই সিগন্যালে দেখাটা কি স্বাভাবিক না, অথবা কোন এক বিয়ের আসরে যে অবস্থায় সিম ক্রিয়েট করতে দেখি সেই সিম ক্রিয়েটটা কি একদম এক্সপেক্টেড না, অথবা কোন একটা উপলক্ষ রাগ দিয়ে ওরা যেভাবে সিম ক্রিয়েট করে সেই সিম ক্রিয়েটটা তখন কি একদম এক্সপেক্টেড হয়ে যায় না, এই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে কথা বলার সময় এসেছে। অ্যাজ ফর আই এম কনসার্ন যে বাংলাদেশ গভর্নমেন্ট আপনাদেরকে স্বীকৃতি দিয়েছে, স্বীকৃতির রিফ্লেকশন যদি প্রপারলি কাজের কামের মধ্যে না আসে তাহলে সেই মানুষগুলোকে
স্বীকৃতি দিয়ে
লাভ কি, এবং সেই মানুষগুলোকে আদতেই যে জায়গাতে আমরা দেখতেছি সেই জায়গা থেকে আমরা ফিরিয়ে আনতে পারবো কি না। যেমন আমার ব্যক্তি মানুষ হিসেবে আমি এত সামনে যদি কিছু এক্সপিরিয়েন্স বলি আপনাকে, এটা একেবারে আনবেয়ারেবল। আমি একটা সনাতন ধর্মের বিয়ের প্রোগ্রামে আছি প্রায় 2-3 দিন, ফার্স্ট বিয়ের পর সেকেন্ড যেটা বাসি বিয়ে হয়, বাসি বিয়ের সময় হিজরা বা তৃতীয় লিঙ্গের মানুষদের একটা ফৌজ, প্রায় 10-15 জন একটা ফৌজ গোটা বাড়িটাকে কর্ডন করে ফেললো, অসম্ভব রকমের বাক বিতণ্ডা চলতেছে, যেহেতু আমার বন্ধুর বড় ভাইয়ের বিয়ে আমি ওর মধ্যে ইনভলভ হয়ে গেছি, ওদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, ওরা কোনোভাবেই বুঝতে চাচ্ছে না, ওদের ডিমান্ড অলরেডি 15,000 টাকা, কোনোভাবেই যখন কনভিন্স হচ্ছে না, বাড়িশুদ্ধ মানুষ আমরা বলতেছি যে 15,000 টাকা অনেক বেশি ভাই, তুমি 5,000 টাকাতে তোমরা দফা করো। বলছে না কোনোভাবেই সম্ভব না। এক পর্যায়ে সবাই একসাথে কাপড় চোপড় খুলে ফেললো, খুলে ফেললো বলতে খুলেই ফেললো, খুলে ফেললো বলতে খুলে ফেললো, একটা সুতো পর্যন্ত কারো গায়ে নাই। এখন যে বাড়িতে লোক বাড়ি ভর্তি মানুষ, সেখানে মায়ের সাথে তার বাচ্চা আছে, যে বাচ্চাটা রাত দিন মায়ে হয়তো শেখাচ্ছে যে ন্যায় কাকে বলে আর অন্যায় কাকে বলে, আব্রু কাকে বলে আর বেআব্রু কাকে বলে, সেই মা একদিকে দৌড় দিয়েছে, বাচ্চাই মারছে আর একদিকে দৌড়। যার সাথে বাবার সাথে ছেলে এসেছে, বাবা তার ছেলের দিকে তাকানোর মতো পরিস্থিতি নাই, যে যার মতো পালায়া চলে গেছে ঘর বেড়া ভেঙে। যে বন্ধু যে ভাই যে বোনের সাথে আছে, মানে ইটস আ ডিস্ট্রয়। আমি সিনটা দেখেছি নিজের চোখে যে কি এনভায়রনমেন্ট হতে পারে। এবং সেই হিজরাদের যে ফৌজ ছিল প্রায় 10-15 জনের মতো ফৌজ, তারা খুব ভালো করেই জানে যে তারা এই কাজটা করলে ওখানে কি সিচুয়েশন হতে পারে, সেই দুর্বল জায়গারই সুযোগ তারা নেয়। এবং প্রশাসন এদের সাথে ঘাটাতে পারে না, এই কারণে যে ওদের সাথেও কিছু ঘটনা এমন ভাবে ঘটে যায় যে তারা এটাকে তখন কিভাবে টেক ওভার করবে সেটাও তারা তখন বুঝে উঠতে পারে না। তো ওই যে সিচুয়েশন, সমাজ কিন্তু একটা বড় রকমের প্রশ্নবোধক চিহ্নের মধ্যে পড়ে গেল। যে সিচুয়েশনটা আমি ওখানে দেখলাম, একসাথে 10-15 জন হিজড়া একসাথে কাপড় চোপড় খুলে ফেলেছে, গায়ে সুতো পরিমাণ নাই। এবং আমরা যে সামাজিক বন্ধনের কথা বলি, একটা কিন্তু প্রত্যন্ত অঞ্চলে বিয়েটা হচ্ছিল, যে আমরা আব্রু বেআব্রুর কথা বলি, এক সেকেন্ডের মধ্যে সবকিছু কিন্তু রাস্তায় নেমে এসেছে। তখন টাকা না দিয়ে আর কোন পাচ্ছে না, তাড়াহুড়া করে টাকা দিয়ে ওদেরকে হাত পা জোড় করে হাত ধরে বিদায় করা হচ্ছে। এটা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, আপনি চান বা না চান, আপনাদেরই রিপ্রেজেন্ট কেউ কেউ একজন। এবং এই ঘটনাগুলো প্রায়শই ঘটতেছে, আপনি নিজেও খুব ভালো করে জানান। না ঘটে করবে কি? আমাদের তো প্যাট আছে, আমাদের তো অ্যাবাউট 10 ডেজ ব্যাক, ঈদের ঠিক আগ দিয়ে এরকম ভাবে একটা 5-6 জন হিজড়া জোর করে থ্রেট করে আমার অফিসের মধ্যে ঢুকে যখন যাচ্ছিল, কোনোভাবে অনুরোধ করতেছিলাম যে ভাই গ্যাঞ্জাম না করে আমরা অল্প কিছু টাকা দিয়ে কি হর অফার করা যায় কিনা। দেন ফাইনালি কিছু টাকা দেওয়ার প্ল্যান হলো। এর মধ্যে একটা হিজড়া অফিসের মধ্যে, বিভিন্ন মানুষের বয়স্ক লোক বাচ্চা কাচ্চা আছে, একদম কম বয়সী বাচ্চা মেয়ে আছে ছেলে আছে, সে জাস্ট নিজেকে একদম নাঙ্গা করে ফেললো। সোহেল, আপনার কাছে কি মনে হয় যে নিজের পেট চালানোর জন্য এই বিষয়গুলো কোনোভাবে জাস্টিফাইড হতে পারে?
আমার কাছে এটা মনে হয় না, কিন্তু সমাজ যদি আমাদের
হিজড়া যদি বলেন, আপনি যে নিজেকে হিজড়া বলে দাবি করেন সোহেল, এই এগুলো কিন্তু অটোমেটিক আপনার দিকেও কিন্তু আঙ্গুলটা চলে আসে, কারণ অহর্নিশ এ ধরনের ঘটনা আমরা ঘটতে দেখছি। ওই এক্সাম্পল গুলো কিন্তু কারো ধার করা এক্সাম্পল না, সবকিছুই কিন্তু আমি নিজের চোখে দেখা এক্সপিরিয়েন্স করা ঘটনা বলতেছি। অহর্নিশ রাস্তাঘাটে যেগুলো ঘটতেছে সেগুলো তো আপনি নিজেও জানেন বা দেখেন বা বুঝেন। অপরাধবোধ কাজ করে এগুলোর জন্য কষ্ট লাগে?
অপরাধবোধ কাজ করে বলে যে কিন্তু গুরু আমি এটা করতে চাচ্ছি না, আমি কাজ করে খেতে চাচ্ছি, বা আমি এত ফাইট করতেছি এত লড়াই করতেছি যে আমার অধিকারটা যাতে আমি ফেরত পাই, যাতে আমি কাজ করে খেতে পারি। আমি 11টা বছর ওখানে কাজ করছি, মানে 11 বছরের ভিতরে আমার অনুভূতিগুলো যতক্ষণ পারছি আমি সেফে রাখছি, আর 11 বছর পর্যন্ত চাকরি করছি এমন ওনাদের সাথে আমি ফাইট করেই চাকরি করছি। আর এখন তো আমাদেরকে গভর্নমেন্ট মাননীয় প্রধানমন্ত্রী এই উনি এই ক্ষমতায় এসে আমাদেরকে স্বীকৃতি দিয়েছে, আর এখন যদি আমরা কাজের অধিকার থেকে যদি বঞ্চিত হই, সেই জিনিসগুলো যদি আমাদেরকে ফলো না করে, তাহলে আমাদের স্বীকৃতি দিয়ে আমরা কি করব? স্বীকৃতি দিয়ে পানি খাবো? আমাকেও যদি কাজে না নেওয়া হয় তখন আমি কি করব? আমার তো পেট আছে, ডাকা সর গড়বড় আছে, আমি আমার ফ্যামিলির কাছে তাই পাই না, আমার ফ্যামিলি আমাকে মেনে নেয় না, তাহলে আমার তো ওই রাস্তাতেই বেছে নিতে হবে। সমাজ আমাদেরকে যদি বাধ্য করে আমরা যেতে হবে না এগুলোতে?
আমার করে রাখেন আপাতত, মেয়াদ মেয়ে হাত মেসে পেয়ে করতে হোক আমার প্রতিক্রিয়া না আসলেও হবে, বাট ফুল কনসেন্ট্রেট আমি আপনার উপর করতে যাচ্ছি এই মুহূর্তে। আমি আপনার ভেতরের খবরটা একটু জানতে যাচ্ছি। আপনার শরীরের যে পরিবর্তনগুলো সেটা কি আদৌ পরিবর্তন হয় না? কারণ ছেলেদের যে প্রেজেন্সটা থাকার কথা, আমি ছেলেদের যে স্পেসিফিক অঙ্গের কথা বলছি, সে অঙ্গটা আপনারও হয়তো থাকে, অনেকে হয়তো অপারেট করে সেটা বাদ দিয়ে দেয়, অথবা স্টেরয়েড ইনজেকশন নিয়ে মেয়েদের মতো শরীর বানানোর চেষ্টা করে, অথবা অপারেশন করে মেয়েদের সেই অঙ্গটাকে প্রতিস্থাপনের চেষ্টা করে, বিষয়টা তো এরকম। কিন্তু আপনি ছেলে ছেলের মতোই আছেন শারীরিক ভাবে, রাইট? এটা তো আর অটোমেটিক চেঞ্জ হয়ে যায় না, আপনারা আনটিল আনলেস চেঞ্জ না করা পর্যন্ত, হয় স্টেরয়েড নিয়ে চেঞ্জ করেন অথবা অপারেশন করে চেঞ্জ করিয়ে নেন, তাই কিনা? আমার কথা, আমার কথাটা এখানে হচ্ছে, তাহলে কি ঘটনা ঘটনা মূলে যদি যায়, সেক্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট স্যার, মনের ভালো লাগা মন্দ লাগাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে আপনি কি খেয়াল করে দেখেছেন স্যার, যে আপনার মনের ভালো লাগা, মনের প্রেম, মনের আকুতি, সেক্সুয়াল ডিজায়ার ফুলফিল করা, আপনি কিন্তু পুরোদস্তুর একজন নারী, ঐশ্বরীয় বচ্চন ও নিজেকে ভাবতে পারেন, বচ্চন বাদ দিলে কেমন প্যাচ প্যাচ লাগে, ঐশ্বরীয় রায়ও ভাবতে পারেন, বা প্রিয়াঙ্কা চোপড়া ভাবতে পারেন, আপনার আপনার এই মেহিলি সৌন্দর্যের জন্য পাগল হয়ে আছে কোনো দারুণ এনার্জেটিক কোনো সুঠাম দেহী পুরুষ, কল্পনা করতে ভালো লাগে তো নাকি? লাগে না? আমাদের এরকম যেমন প্রিয়াঙ্কা নিয়ে ভাবি তখন কিন্তু একটা সিক্রিয়েশন হয়, আপনার কি মনের মধ্যে তখন সিক্রিয়েশন শুরু হয়ে যায়, একটা একটা অন্য রকমের প্রণোদন, একটা নেশা নেশা ভাব লাগে কিনা? হ্যাঁ, এই ভালো লাগা অর্থাৎ সেক্সুয়াল ডিজায়ারনেস, অর্থাৎ ছয়টা যে রিপু আছে তার মধ্যে সবচেয়ে এক্সট্রিমিস্ট রিপু সেটা হচ্ছে কাম। সেই কাম পরিপূর্ণ করার জন্য যে পাগল প্রায় মন মানসিকতা, এটার জন্য কিন্তু পরিবার, নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নিজের পরিচিত জন, অপরিচিত জন, সবকে কিন্তু আস্তে আস্তে পর করে দেয়া যায়, ঠিক না বেটি? উদ্দেশ্য কোথায়? উদ্দেশ্য হচ্ছে কাম। উদ্দেশ্য কোথায়? যাকে কল্পনা করতেছি ওর সাথে হারিয়ে যাওয়া, রাইট? হারিয়ে যাওয়া কোন এক বর্ষণ মুখর সন্ধ্যায় তার হাত ধরে, হারিয়ে যাওয়া আকাশে তো পূর্ণ জ্যোৎস্না, আমি দেখলাম আজ এখন জ্যোৎস্নাস্নত রাতে তার চোখের দিকে তাকিয়ে হারিয়ে যাওয়া, এখন তুই তাকে এই এই যে নিঃশ্বাস, এত দীর্ঘ নিঃশ্বাস সে আসলো, এটা হচ্ছে কামদীপক নিঃশ্বাস। এই দুই নিঃশ্বাসে যখন মিলেমিশে একাকার হয়ে যায় আপনি এবং আপনার পার্টনারের, তারপর শুধুই হারিয়ে যাওয়া, একদম ভালো লাগায় মরে যাওয়া টাইপের ফিলিংস, রাইট? এটার জন্য তো সব পর করে দেওয়া যায়, রাইট? বাবা মাকেও পর করে দেওয়া যায়, ভাই বোনকে পর করে দেওয়া যায়, আত্মীয় স্বজনকে পর করে দেওয়া যায়, সমাজকে পর করে দেওয়া যায়, বন্ধু বান্ধবকে পর করে দেওয়া যায়, নিজের অস্তিত্বকে পর করে দেওয়া যায়, শুধু কামনার আর অনুভূতির ওই জায়গাটাকে ফুলফিল করার জন্য, ঠিক না? বেসিক জায়গাটা কিন্তু ওখানে, আপনাকে থ্যাংক যে আপনি স্বীকার করতেছেন। আপনি দেখেন ছয়টা রিপুর সবচেয়ে বড় যেটা রিপু, কাম, সেক্স, কামোত্তেজনা, সেক্সুয়াল ডিজাইন আছে কারোর মধ্যে মরে যাওয়া, মানে আগুনে পুড়ে মরে যাওয়ার মতো, সেটার জন্য সবকিছুকে পর করে দেওয়ার জন্য আপনি মানসিকভাবে প্রস্তুত হয়ে যাচ্ছেন, রাইট? ঠিক না বেঠিক? আপনি স্বীকার করলেন, এর জন্য আপনাকে থ্যাংকস জানাচ্ছি যে আপনি স্বীকার করলেন। তাহলে একজন তৃতীয় লিঙ্গের মানুষ, একজন হিজড়ার ক্ষেত্রে, সোহেলের ক্ষেত্রে এটাই মেন বিষয় যে সে সমাজের সমস্ত কিছুকে পর করে দিচ্ছে তার কামটাকে জিয়ে রাখার জন্য, তার অনুভূতিটাকে বাঁচিয়ে রাখার জন্য, এই তো? না হলে সে তো কম্প্রোমাইজ করে থেকে যেতে পারতো কামটাকে বাদ দিয়ে, অনুভূতিটাকে বাদ দিয়ে, তাহলে কারোর কোনো যায় আসতো না, সমাজের সনাতন প্রবাহে গা ভাসিয়ে দিয়ে বাকি জীবন পার করে দিত, ঠিক না বেঠিক? গা ভাসিয়ে দিতে চাননি, সমাজের প্রবাহমান প্রথাকে বিধ্রাঙ্গুলি দেখিয়েছেন যে না, এটাকে কম্প্রোমাইজ করা মানে আমার কামটাকে সফল না হতে দেয়া, এটাকে এই প্রভাবটাকে মেনে নেওয়া মানে আমার অনুভূতির জায়গাটাকে দম গলা চিপে হত্যা করা। আপনি ওই জায়গাটাতে কম্প্রোমাইজ করতে চাননি, তাই কিনা? তাহলে সবকিছুর উদ্দেশ্য হচ্ছে কাম, সবকিছুর মূলে হচ্ছে সেক্স, সবকিছুর চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে কাম, সেক্স, এগুলোকে ঘিরে অনুভূতি, ভালোবাসা, প্রেম, রাইট? এটার জন্য সবকিছুকে পর করে দেয়া যায়, এই তো
একেবারে তাই। আর এরকমই ভালোবাসার কথাগুলো কিন্তু আমরা আরো শুনবো, তাই না? আর অনেক বেশি শুনবো গুরু। আমি দেখতে পাচ্ছি অনেক বন্ধুরা আমাদেরকে ইনবক্সে কমেন্ট করছে, ইনবক্সে টেক্সট করছে আমাদেরকে, পাশাপাশি কিন্তু ফেসবুকে যে ফ্যান পেজ আমাদের, ওয়ান এন্ড অনলি ফ্যান পেজ, যার লিঙ্কটা হচ্ছে www.facebook.com/ILoveDhakaFM, এখানে অনেকে কিন্তু আমাদের পোস্টে কমেন্ট করছে সোহেলকে নিয়ে। তো গুরু যদি বলেন আমি তাহলে কমেন্ট গুলো একটু একটু করে পড়া শুরু করে দিই। মুহিজ হোসেন বলছে, ভাই আপনার জন্য অনেক 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 দোয়া রইল। আসলে আমরা সবাই কিন্তু দোয়া চাই। এবং সোহেল রানা, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আপনার কমেন্টের জন্য। ইমন বলছে, আমার নামটা পড়ুন প্লিজ প্লিজ প্লিজ, ইমন আহমেদ নামটা পড়ে ফেলাচ্ছি আপনার। সেই সাথে আছে উম্মে তামিমা আমিন, সে বলছে লাভ ইউ গুরু, গুরু আপনাকে লাভ ইউ বলেছে। আপনি তো লাভ ইউ বলে ফেলেছিলেন মনে হয়, গুরু বলেও দিয়েছে আপনাকে। বলছে তামিমা মিম, আপনি কিন্তু চাইলে আপনার ফোন নাম্বারটা আমাদেরকে ইনবক্স করতে পারেন, আমরা অবশ্যই আপনাকে কল করার চেষ্টা করবো। কে আরো আছে সাথে? কে এম ডি শাকিল হোসেন, গুরুকে অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক ধন্যবাদ। রুবাইয়া জান্নাত শিলাকি বলছে, আজ আমি অনেক হ্যাপি বাস্তবতার সামনে দাঁড়িয়ে। ওকে, সেই সাথে আরো আচ্ছা আচ্ছা, রংপুর থেকে আমাদেরকে বলছে মিলন রায়, ওকে, সে কি বলছে, গুরু আমি রংপুর থেকে বলছি, সোহেল ভাইকে অনেক ধন্যবাদ। সোহেল ভাইকে নিয়ে আরো অনেক 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 প্রশ্ন আছে, সব প্রশ্নের উত্তরই আমরা গুরুকে নিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে এই মুহূর্তে সবাইকে কিন্তু আবারও বলে দিচ্ছি যে এই গরমের সময়টাতে যদি আপনি একটু ফ্রেশ থাকতে চান, সেটা বাংলাদেশের যে কোনো জেলা থেকেই হোক না কেন, আপনি কিন্তু চাইলে সেই ফ্রেশনেসটা পেতে পারেন। এক তো আমাদের ঢাকা এফএম দ্য লার্জেস্ট এফএম নেটওয়ার্ক, আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন, পাশাপাশি ক্লেমন ক্লেমন ভালোবাসার বাংলাদেশ আপনাদেরকে বলছে, সারা দেশে ছড়িয়ে আছে হাজারো হাজারো ভালোবাসার গল্প, যে গল্পগুলো অফুরন্ত ফ্রেশনেস ছড়িয়ে কখনো মুগ্ধ করে, অনুপ্রাণিত করে, আশা জাগায়, আবার মনে জাগিয়ে দেয় ভাবনার দোলা। সেসব বাহারি গল্পের জালি নিয়েই সবার প্রিয় প্রোগ্রাম ক্লেমন ভালোবাসা বাংলাদেশ। অসাধারণ গল্প শুনতে ঢাকা এফএম 90.4 এর সাথে থাকবেন প্রতি বৃহস্পতিবার রাত 11টা থেকে 1টা পর্যন্ত। ক্লেমন দেশের অত্যন্ত জনপ্রিয় ক্লিয়ার ড্রিঙ্ক হিসেবে মানুষের ভালোবাসা শিখত। এই ভালোবাসা নিয়েই ক্লেমন অফুরন্ত ফ্রেশনেস ছড়িয়ে এগিয়ে চলছে সারা দেশে। এই গরমে রিফ্রেশ খেতে থাকো ক্লেমন, আর ঢাকা এফএম 94.4 আমার টিউন করে শুনতে থাকো ক্লেমন ভালোবাসার বাংলাদেশ। আমি আবারও বলছি, আমাদের ফেসবুক ফ্যান পেজের লিঙ্কটি www.facebook.com/ILoveDhakaFM। ওই যে বলেছিলাম নকল কোনো কিছুই এখন থেকে আর চলবে না। চলে যাচ্ছি আবার একটি বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পর। এনজয় ক্লেমন ভালোবাসার বাংলাদেশ।
চোখে মুখে বিশ্বাস, উড়ে যাই দূরাকাশ, শুরু নেই শেষ, চলছে কেমন প্রশ্ন, রোদ্দুর দুর্বার, হাসি মুখ একাকার, ভালোবাসা এক ঝাঁক, বুক জুড়ে মিশে ভাব, চোখে মুখে বিশ্বাস, উড়ে যাই দূরাকাশ, শুরু নেই শেষ, চলছে কেমন প্রশ্ন, রোদ্দুর দুর্বার, হাসি মুখ একাকার, শুরু নেই শেষ, চলছে কেমন,
শেয়ার করো ক্লেমন অফুরন্ত ফ্রেশনেস।
সমস্যা
ঢাকা এফএম 90.4।
ক্লেমন, ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসার কথা, জীবনের কথা, জীবনের সুখ দুঃখ, তার কর্মের কথা, কিভাবে একটা মানুষকে তার কর্ম থেকে সরিয়ে দেওয়া হয়, কর্মস্থল থেকে সরিয়ে দেওয়া হয়, মানে আসলে আমারও ভাবতে খুব বেশি অবাক লাগে। আমরা জানি যে পৃথিবীতে একটা অধিকার প্রতিষ্ঠিত আছে, আমরা হিউম্যান রাইটস বলি, মানবাধিকার। আসলে মানবাধিকারটা মানুষ কতটুকু পায়, কিভাবে পায় বা কতটুকু পাওয়া উচিত, সেই বিষয়গুলোই কিন্তু গুরু আজকে সোহেলের মুখ থেকে শুনে আপনাদের কাছে ডিসক্রাইব করছে, বর্ণনা করছে। আমি আশা করব যে আজকে গুরুর বক্তব্যগুলো শোনার পরে আপনারা আসলে এই যে আমরা যাদেরকে হিজড়া বলে ডাকি, আমি অবশ্যই উইথ ডিউ রেসপেক্ট, আমি রেসপেক্টের সাথে বলছি যে এরকম একটি জাতি আমাদের কাছে আছে এবং এদের কাছ থেকে আপনারা ভালোবাসা পেতে পারেন। আর গুরুর কথা শুনে আমি বিশ্বাস করব যে সবাই আরো বেশি ভালোবাসবেন। আমি আবার গুরুর কাছে চলে যাচ্ছি।
একদমই তাই। আমি ইনফ্যাক্ট এটার ভেতরে একান্ত গভীরে যাওয়ার চেষ্টা করছিলাম। আমরা কিন্তু খুব মোরাল জায়গাতে অনেক বড় একটি কথা বলবার চেষ্টা করেছি। সোহেল, আপনি বুঝতে পেরেছেন তো আমার কথা? আপনি বুঝে যদি হ্যাঁ বলে থাকেন তাহলে কিন্তু ভালো, আর না বুঝে যদি হ্যাঁ বলেন তাহলে কিন্তু তৃতীয় লিঙ্গের এই পুরো সমাজটাকে কিন্তু কোয়েশ্চেনের মধ্যে ফেলে দেওয়া হয়। আমি বলেছিলাম যে কাম এই ছয়টি রিপু, যে ছয়টি ষড়রিপুর বসবাস আমাদের শরীরে এবং মনে, তার মধ্যে সবচেয়ে বড় রিপুর নামই হচ্ছে কাম। দেহতত্ত্ব নিয়ে তারা কাজ করেন, মারফতি বা ফকিরি লাইন নিয়ে যারা কাজ করেন তারা কিন্তু এই যে কামের কথা বলছি সেই কামকে নিয়ে এক্সট্রিম লেভেল পর্যন্ত যান। এই দেহতত্ত্বের মধ্যেই কিন্তু এই কথাগুলো এসেছে যে রস, যে রস আমরা জাল দিই, খেজুরের রস, আঁচ একসময় বাড়িয়ে দিই, আবার আঁচটা কিছুক্ষণ পরে আবার কমিয়ে দিই, আবার বাড়ায় আবার কমায়, ধাপ করে যদি বাড়াতেই থাকে তাহলে কিন্তু খেজুরের রসটা বলক দিয়ে বাইরে এসে পড়বে। বাইরে আসা পড়ায় মানেই পুরুষ হিসেবে সেই মানুষটির ক্ষমতা নিঃশেষ হয়ে যাওয়া, রাইট? আমি কামের ক্ষেত্রে বর্ণনাটা দিচ্ছি। কিন্তু যখনই দেহতত্ত্ব বলছে যে যখনই তুমি পুরুষের সেই অদৃশ্য শক্তিটাকে কন্ট্রোল করতে চাইবে, যে কারণে তুমি মাঝে মাঝে রসটাকে জ্বালাচ্ছ, আঁচ বাড়াচ্ছ আবার কমাচ্ছ, বাড়াচ্ছ আর কমাচ্ছ, এই করতে করতে এক পর্যায়ে ঠিক হয়ে যাবে, অনেক পুরু একটা জমাট বেঁধে যাবে রসটা, তখন যত জোরেই তুমি আঁচ দাও না কেন তখন আর সে রসটা হাড়ির বাইরে আসবে না বা পড়বে না, তখন কিন্তু পুরুষের সত্যিকার অর্থে তার এই কাম নামে দীপুটাকে জয় করে ফেলে, যখন আর তার পরাজিত হওয়ার কোনো ভয় থাকে না বা কারণ থাকে না। সেই কামেরই ইন্টারপ্রিটেশন আমি বলতেছি এই হিজড়া বা তৃতীয় লিঙ্গের সমাজে। আপনি বললেন যে এক্স্যাক্টলি আমার কাছে সব ছিল, শুধু ছিল না, আমার কাছে সব ছিল, আপনার কাছে আপনার বাবা মা ছিল, ভাই বোন ছিল, বন্ধু বান্ধব ছিল, আত্মীয় স্বজন ছিল, সব ছিল, শুধু ছিল না আপনার সাথে ফ্রিলি যে কামটা আপনার মনের মধ্যে কাজ করেছে সে অনুযায়ী পার্টনার খোঁজার সে সঠিক অধিকার। আমি কি ঠিক বলছি না ভুল ছিল? ভুল বলছি। আপনার কাছে সব ছিল, শুধু ছিল না আপনার ভিতরে কামের যে রং, যে রূপ ধরা দিয়েছে সে অনুযায়ী পার্টনার খোঁজার অনুভূতি, পার্টনারের কাছ থেকে অনুভূতি নেওয়ার সেই স্বাধীনতা, যে কারণে আপনাকে ট্যাবু হিসাবে সমাজ চিন্তা করতেছে, যে সমাজকে আপনি বৃদ্ধাঙ্গুলে দেখিয়েছেন, দেখে পরিবার বন্ধু বান্ধব সমাজ সবাই থেকে সরে এসে বিচ্ছিন্ন জীবন যাপন করতেছেন, ঠিক না বেঠিক? শেষ কবে বাবার সাথে যোগাযোগ হয়েছে আপনার?
বাবা মারা গেছে।
যোগাযোগ হতো?
জি, বাবার চিকিৎসা চিকিৎসা আমি আমার মেডিকেলে করাইছি, আর বাবা মারা যাওয়াতে তো আমার দুর্ভাগ্য।
আর পরিবারের সাথে যোগাযোগ হয়
না? শুধু আমার মার সাথে যোগাযোগ হয়।
সরাসরি যান কখনো?
না, ফোনে কথা বলি।
কতদিন দেখেন না মাকে?
চার বছর, পাঁচ বছর।
কষ্ট হয় না?
সেটা তো হয়।
কেমন কষ্ট হয়?
মাথো জন্মদাতা
কেমন ভালোবাসতেন মাকে?
মাকে আমি এখনো ভালোবাসি, আগেও ভালোবাসতাম।
বাসেন না?
যেহেতু মার
বাসেন না,
তো দুনিয়া দেখেছি।
মনে থাকে?
মনে তো থাকে গুরু, কিন্তু সমাজ
আসলে কি মনে থাকে?
সমাজের আশপাশের মানুষ
মা ভালোবাসত?
হ্যাঁ, মা আমাকে
ভালোবাসতেন।
মা
কোনোদিন বুকে চাপ চাপতে ধরেছেন, মনে আছে আপনার? অনেক কষ্টে আপনার কপালে জল পট্টি দিয়ে দিয়েছে কখনো? প্রচন্ড জ্বরে চার বছর ধরে মাকে দেখেন না, এ কেমন ভালোবাসা? আপনি শুধুই আপনাকে ভালোবাসেন। মায়ের অসুখ বিসুখ হয়নি এর মধ্যে? আপনার টেনশনে প্রেশার? অপরাধ বোধ কাজ করে না? সব বিধাতার উপরে জমা দিয়ে নিশ্চিন্ত হয়ে যাচ্ছেন? বিধাতে কি এত ভার নিতে পারবে যখন এই সমস্যা সব বিধাতার কাছে জমা দিয়ে দিচ্ছেন? সবকিছু তো আপনার কাছেই। নিজের অনুভূতি, নিজের প্রেম, নিজের সেক্স, নিজের কামত্ব জনা পরিপূর্ণ করা, নিজের জীবনটাকে এক্সপ্লোর করা করতে গিয়ে পর করে দিয়েছেন। আসলে কি ভালোবাসেন মাকে?
আমার মাকে
সবচেয়ে ভালোবাসেন? নিজের চাইতে বেশি? অবশ্যই না। নিজের চাইতে ভালোবাসলে তো আপনি আপনার নিজের ইচ্ছা গুলোকে গলা টিপে হত্যা করতেন তার ভালো লাগার কারণ হওয়ার জন্য, ঠিক না বেঠিক? ভুল বললাম না ঠিক বললাম?
ঠিক বলছেন।
পারছেন আপনি নিজের পছন্দ ভালো লাগা মন্দ লাগে হত্যা করতে? পারছেন কি? জোরে বলেন, মাইক্রোফোনে বলেন।
সেটা পাইনি।
তাহলে কিভাবে বলছেন যে আমাকে ভালোবাসি আমি? এই অসম্ভব প্রেশার, হঠাৎ একদিন বুক ব্যথা, স্ট্রোক করলো, মা চলে গেল, এই অপরাধ বোধ কখনো ক্ষমা করতে পারবেন নিজেকে? প্রেম অনেক মূল্যবান জিনিস, এখানে সবাই কম্প্রোমাইজ করতে পারে না, এটা রাইট আছে আপনার, আমি অস্বীকার করছি না। আপনার প্রেমের রং যেমনই হোক না কেন, এটাকে জাস্টিফাই করবার মতো ক্ষমতা আমার এই পেশানের নাই। ধর্মীয় জাস্টিফিকেশন একরকম, সামাজিক জাস্টিফিকেশন একরকম, এখন এগুলোর বৈধতাও আসছে বিভিন্ন জায়গাতে, সেটি আরেক রকম। সেটা আপনি এবং আপনার আপনার চাওয়া, বাট আমি এতটুকু বুঝি, ইউ হ্যাভ দ্যাট রাইট যে আপনি আপনার জাস্টিস চাইবেন, যা আপনার মনে চায় তা করতে চাইবেন, কিন্তু এই বিষয়ে তো অবশ্যই ক্লিয়ার রাইট যে আপনি নিজেকে অনেক ভালোবাসেন, নিজেকে ভালোবাসার ইখতিয়ার আপনার আছে। দুই কথা কিন্তু একসাথে যায় না, যে আমি আমার মাকে অনেক ভালোবাসি, আমার নিজের চাইতে বেশি। যদি এটা সত্যি হতো তাহলে অবশ্যই আপনি আপনার নিজের ইচ্ছের সাথে, নিজের ভালো লাগার সাথে কম্প্রোমাইজ করতেন, নিজের মায়ের ভালো লাগার কাছে নিজেকে আত্মসমর্পণ করতেন, রাইট অর রং? তা কিন্তু করতে পারেননি, কারণ নিজেকে আপনি আসলে অনেক ভালোবাসেন এবং সেই রাইটও আপনার আছে, ঠিক তো? আমি বুঝাতে পারছি কি বলতে চাচ্ছি? কাইন্ডলি বলেন তো।
আমার স্বাধীনতা, আমার চলা বা আমার অনুভূতি গুলা বাদ দিলে তো আমি মার কাছে থাকতে
পারতাম। এক্স্যাক্টলি তাই, একদম তো দুয়ে দুয়ে চারে ক্যালকুলেশন। আপনি তো সেখানে কম্প্রোমাইজ করেননি, রাইট? কম্প্রোমাইজ করেননি কিসের সাথে? আসলে তো আপনার 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 সবাই বলব অস্তিত্বের সাথে। অস্তিত্ব কি? আপনার সেক্স, আপনার প্রেম, আর বাকি কিছুর সাথে কোনো পার্থক্য নাই। আপনি তো মাথা নিচের দিকে রেখে উপর দিকে পা করে খাওয়া দাওয়া করেন না। আর দশজন মানুষ যেভাবে খায় সেভাবেই খান, যেভাবে চলে সেভাবেই চলেন। শুধু বৈষয়িক বা বেসিক ডিফারেন্স একটা জায়গাতে, যাতে ছেলেরা ছেলেরা ভালোবেসেছেন, এই তো। ছেলে ছেলে পেট পেতে চেয়েছেন, এই তো। ছেলে ছেলে সেক্সে নিজের মন প্রাণ উজাড় করতে চেয়েছেন, এই তো। আর তো কোনো পার্থক্য নাই, এই জায়গাতে কম্প্রোমাইজ করতে চাননি, এই তো হিজড়া, এই তো তৃতীয় লিঙ্গ। কাজটা তো অনেক সহজ হয়ে যাচ্ছে, তাহলে ক্যালকুলেশন গুলো করতে অনেক সহজ মনে হচ্ছে। সবার ক্ষেত্রে কি তাই সোহেল?
কি বলবো, সবার ক্ষেত্রে আমাদের তাই,
বিষয়টা এইটাই। আমি ভাবতেছি আমি কেন চাইব, ওটা আমি ব্যক্তি, আমি আমার ইচ্ছা আছে ওইভাবে আমার চাওয়া পাওয়া গুলোকে পূরণ করার, তাই তো? দুইটা তো প্যারালালি যায় না স্যার, তাহলে সেক্ষেত্রে মাকে তো স্যাক্রিফাইস করতেই হবে আপনাকে।
আমার মার কথা হয়েছে যে তুই বাবা যায় আছো, কিন্তু তুই কাজ করে খাবি, তোর কাজটা করতে হবে, চাকরি করে খেতে হবে। যদি প্রতিবন্ধী যদি একটা রিস্কা চালাইতে পারে, তাহলে তোর তো ফলস সাইড আছে, তুই কেন কাজ করতে পারবি?
কি কি কথোপকথন হয় মায়ের সাথে? ইমোশনের সাথে আমি অনেক মানে পুরো মাত্রায় সহমত। মায়ের প্রতি আপনার টান, সে ভালোবাসা, সেটা অনুভব করতে পারছি। রিগ্রেট হয় সোহেল সবকিছুর জন্য। সোহেল আপনাকে যদি কেউ কোনো বরদান দিত যে না তোমার টেস্ট চেঞ্জ হবে না, তুমি ছেলে ছেলের মতো করে থাকবে, তাহলে কি ভালো হতো?
না, আমাকে তো জাতীয় মানবাধিকার যে ম্যাডাম দিতি ম্যাডাম, উনি বলছে তুই সবসময় ফিল করবি তুই একটা ছেলে মানুষ, না তুই এভাবেই থাকবি, তোকে যা যেখানে যা লাগে আমি তোকে হেল্প করব। তোর যে পর্যন্ত চাকরির সমস্যা সমাধান না হয়েছে এ পর্যন্ত আমি তোকে দেখব। ম্যাডাম আমাকে দেখে বা আমার চুল বড় বড় ছিল, ম্যাডাম আমাকে বলছে তুই চুল কেটে ফেলবি, তোকে আমি চুল রাখা অবস্থা দেখতে চাই না।
তো মানসিক এই পরিবর্তন আপনার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে জীবনে, রাইট? আপনার চাকরি, আপনার বন্ধু বান্ধব, আপনার পরিবারের মানুষজন সবাইকে কষ্ট হয় না? এগুলো
কষ্ট তো হয় গুলো, যেহেতু আমার চার বছর চাকরি ছিল না বা অনেক কষ্ট হয়েছে চলতে, বা এখনো তো আমার অফিস অর্ডারটা আমি এখন পর্যন্ত পাইনি, এর জন্য কষ্ট হয় যে আমি যাতে আমার চাকরিটা স্থায়ী হয়ে যাতে আমি স্বাভাবিকভাবে চলতে পারি, সমাজে যাতে আদর্শ মানুষের মতো ভালোভাবে চলতে পারি।
পর মে সহম যাতা হুম চেহরে পে আনে দেখা। से डरता हूँ
तो मैं दिखलाता नहीं, तेरी परवाह करता मां, तुझे सब है पता है ना मां, तुझे सब है पता मेरी मां, इतना दूर मुझको तो याद भी तुझको आना पाऊंगा, क्या इतना बुरा हूँ मैं मानो, क्या इतना बुरा मेरी माँ,
exclusively on FusionBT.com.